তো আমরা ভাগবত থেকে একটি শ্লোক শুনব। কতজনের বাড়িতে ভাগবত আছে? ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের ভাষ্য অনেকের বাড়িতে আছে, খুব ভালো। প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে প্রত্যেক ভদ্র ব্যক্তির বাড়িতে ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং গীতা, এই গ্রন্থ অবশ্যই থাকবে এবং সেটি অধ্যয়ন করবে। সেটি অধ্যয়ন করে জীবনে গ্রহণ করে পালন করতে চেষ্টা করবে, তাহলে মনুষ্য জীবন যে ভদ্র সমাজ থেকে, ভদ্র ব্যক্তি থেকে ভক্তে পরিণত হয়ে যাবে। প্রভুপাদ বলছেন প্রথমে আমরা ভদ্র যদি না হই তাহলে ভক্ত হতে পারি না। সেই জন্য প্রভুপাদ তার লেকচারে বলেছেন ভদ্র ব্যক্তি সে সর্বদা পাপকর্ম থেকে মুক্ত থাকে, ধর্ম অনুশীলন করে, সে হচ্ছে ভদ্র। ধর্ম অনুশীলন মানে চারটি ধর্মের যে স্তম্ভ আছে সেটি সে পালন করে। এই জন্য প্রভুপাদ বলছেন মনুষ্য মাত্রে ধর্ম আচরণ করে যে ব্যক্তি সে ভদ্র ব্যক্তি। আর যখন ভগবানের আইন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ইন্দ্রিয়গুলিকে ভগবৎ সেবাতে নিযুক্ত করবে তখন সে ভক্ত। তাহলে এই মনুষ্য জীবন সার্থক হবে। কিন্তু প্রভুপাদ বলছেন কমপক্ষে ভদ্র হওয়া উচিত, কমপক্ষে, তাহলে সে মানুষ। প্রভুপাদ জানালেন যে মানুষ আর পশুর মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। যখন প্রভুপাদ আমেরিকা গিয়েছিলেন সেখানে প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল বিদেশিরা, আমেরিকার ছেলেমেয়েরা, যে স্বামীজি আপনি এখানে কেন এসেছেন? প্রভুপাদ বললেন আমি তোমাদের কিছু দিতে এসেছি। তখন সবাই হাসছিল যে আপনি ভারত থেকে এসেছেন দিতে, আমার আমেরিকার মতো দেশে আমাদের কি অভাব আছে আপনি দিবেন? তখন প্রভুপাদ বললেন যে তোমাদের যদি কিছু অভাব নেই তোমরা এরকম হিপি হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমরা কি সুখে আছো? বললে আমাদের, আমরা চুরস, গাঞ্জা, আফিম এরকম যখন খেয়ে বুধ হয়ে পড়ে থাকি তখন সম্পূর্ণ দুঃখটাকে ভুলে যাই, আর যখন এই নেশাটা কেটে যায় তখন আবার হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকি। তাহলে তোমরা সুখী নও? তাহলে তোমাদের কিছু অভাব নেই তোমরা কি করে বলছো? তো তোমরা একটু দুঃখের নিবৃত্তিকেই সুখ ভাবছ না? তো সেজন্য তোমরা একটা কুকুরময় জীবনযাপন করছো। তো সবাই হাসছে যে আপনি ভারত থেকে এসে কুকুরময় জীবন বলছেন। যে কেন বলছি? না, কুকুর চার পায়ে দৌড়ায় আর তোমরা চার চাকা গাড়িতে দৌড়াচ্ছ, কি পার্থক্য আছে? তোমরা খাওয়া দাওয়া করো, পশু পাখিরাও খাওয়া দাওয়া করে, তোমরাও ছেলে মেয়ে উৎপন্ন করছো, পশু পাখিরাও ছেলে মেয়ে উৎপন্ন করছে, তোমরা আত্মরক্ষা করছো, এই পশু পাখিরাও আত্মরক্ষা করছে, কিছু পার্থক্য নেই। কিন্তু মানুষ আর এই পশুদের মধ্যে পার্থক্য আছে। ধর্ম হি তেষাং অধিক বিশেষ, ধর্ম হচ্ছে একটা বিশেষ গুণ যেটা পশু থেকে মানুষকে আলাদা করে দেবে। তো সে ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। তো সেটি চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে, শুচিতা, তপস্যা, দয়া আর কি কে জানে, সত্য, সত্য, দয়া, তপ, শৌচ, এই চারটি স্তম্ভের উপরে ধর্ম দাঁড়িয়ে আছে। তো সেজন্য যে ভদ্র ব্যক্তি, যে মনুষ্য বললে আমি ধর্ম মানি, আমি ধর্ম আচরণ করি, তাহলে তার মধ্যে এই চারটি যে ধর্মের স্তম্ভ রক্ষা হচ্ছে সে সেগুলি দ্বারা প্রতিপালিত হচ্ছে, সে দয়াবৃত্তি, অতএব সে কখনো জীব হত্যা করছে না। তো সেজন্য সে দয়াকে রক্ষা করছে। আজকাল দেখবেন আমরা মুরগি ছাগল মাছ এসব কাটতে কাটতে এখন নিজের ছেলেকেও কেটে ফেলছে, নিজের বাবাকেও কেটে ফেলছে, নিজের ভাইকেও কেটে ফেলছে। কেন না? আমাদের মধ্যে দয়া, যে ধর্মের একটি স্তম্ভ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য নিজের স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা বন্ধু বান্ধব নিজে মনুষ্য সমাজেই এসব চলছে, দয়াটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য মানুষ তার হৃদয়ে দয়া রাখা দরকার, জীবে দয়া। তোমার মানুষের যে আহার্য বস্তু সেটা একটা জীব, তাকেও দয়া করতে হবে। মানুষের আহার্য বস্তু হচ্ছে শাক সবজি, জীবস্য জীব আহার, প্রত্যেকের একটা জীব খাদ্য, কিন্তু মানুষ জীবের আহার্য বস্তু শাক সবজি, ওটাও জীব, কিন্তু তাকেও দয়া করতে হবে। তাহলে হত্যা করছি তো, তাহলে ওটা দয়া কি করে হলো? তো শাক সবজি এতে আমরা হত্যা করছি, ওটা দয়া হচ্ছে? কিভাবে দয়া হচ্ছে না? যেহেতু ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি ধ্বংসকর্তা, তে মানুষের জন্য তিনি জানিয়ে দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম ত্বয়ম যমে ভক্ত্যা প্রয়চ্ছতি তদ অহম অস্নামি, আমি এটা গ্রহণ করি। তে ভগবান অপাপবিদ্ধ, তিনি যখন গ্রহণ করেন এই শাকসবজি নিবেদনের ফলে সেটি আর পাপ থাকে না। সেই যে গাছপালা যে শরীর তার থেকে যে আত্মা চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এ আত্মার কল্যাণ হচ্ছে। কি কল্যাণ হচ্ছে না? আমরা জানি যে 9 লক্ষ প্রকার জলচর শরীর আছে, সে অতিক্রম করে আত্মা 20 লক্ষ বার ঘুরতে থাকে বৃক্ষলতা গুল্মে, তারপরে আবার ঊর্ধ্ব দিকে চলতে থাকে, এরকম ক্রম বিবর্তন। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশ লক্ষতি ক্রিময় রৌদ্র সংখ্যকা, তারপরে সে কৃমিকীট শরীরে যায়, এভাবে ক্রমান্বয়ে পক্ষী শরীরে দেয় 10 লক্ষ বার, কৃমিকীট 11 লক্ষ, তারপরে 10 লক্ষ আছে পক্ষী শরীর, তারপরে পশু শরীরে যায় 30 লক্ষ, এইভাবে সর্বমোট 80 লক্ষ দেহ পরিভ্রমণ করার পর এই মনুষ্য দেহ পায়। তো যখন আমি আপনি কোনো ভক্ত, তারা বলে আমরা জীবে দয়া করছি, অনেক লোক বলে আমরা নিরামিষ খাই, কিন্তু নিরামিষ খায় অনেকে বানর গরু ছাগলও নিরামিষ খায়, কিন্তু পার্থক্য মনুষ্য খাবে তার মধ্যে পার্থক্য আছে। সেজন্য ওই যে গাছপালা শরীর সে 20 লক্ষ বার ঘুরতে হতো, যদি আপনি তাকে ভোগ না লাগান, ভগবানের চরণে নিবেদন না করেন, যজ্ঞ না করেন, সেই কর্মটা যজ্ঞ, ভগবানকে উৎসর্গ করা মাধ্যমে। ভগবান যেহেতু বলেছেন একে হত্যা করে তুমি যদি আমাকে নিবেদন করো, যেহেতু এটা তোমার খাদ্য, তা আমাকে সাক্ষী রূপে তুমি এটা যখন গ্রহণ করছো এটা পবিত্র হচ্ছে, আমার নির্দেশের পালন হচ্ছে, এটাই ধর্ম। ধর্ম মানে ভগবানের দেওয়া আইনকে পালন করা, যেটা আমাদের প্রভু গাইছিল, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্মপথে মানে, ধর্ম মানে কি? আইন। সেটা কার আইন? ভগবত প্রণীতম ধর্মংস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের দেওয়া যে আইন সেই অনুসারে চলা, এই জন্য বলছে ধর্মপথে। তুমি ভগবানের দেওয়া আইন যেটা রয়েছে সেইভাবে, এই জন্য বলা হয় শাকসবজি কাটতে পারো কিন্তু যদি আমাকে জানিয়ে কাটতে পারো, কেন এটা আমার, তুমি ওকে জীবন দান করতে পারো না, কিন্তু যেহেতু আমি বলছি তুমি এটাকে হত্যা করো, আমি ওটাকে গ্রহণ করি, তাই আমার আইন পালন করছো, তাই তুমি ধর্মপথে আছো, এইভাবে জীবন যাপন করো। কিন্তু অনেক মানুষ বলে আমি করি, কিন্তু এটা যখন ভোগ লাগলো তখন ওই যে গাছপালা ফলমূল গাছ শাকসবজি তাকে যে 20 লক্ষ বার ঘুরতে হতো, এমনি কাটলে তাকে ঘুরতে হবে, বা যদি নাও কাটা হয় এমনি তাকে ঘুরতে হবে, আর ঘুরতে ঘুরতে কোথায় যাবে? কৃমিকীট শরীরে যাবে, আবার 11 লক্ষ বার ঘুরবে, আবার সেখান থেকে ক্রম বিবর্তন অনুসারে পক্ষী শরীরে যাবে, 10 লক্ষ ঘুরতে হবে, আবার পশু শরীরে যাবে 30 লক্ষ বার, তারপরে মনুষ্য দেহ, তখন এসে ধর্ম আচরণ করা সুযোগ পাবে, সুযোগ পাবে, ভক্ত সঙ্গের মাধ্যমে, ভক্ত সঙ্গ না করলে আবার পাবে না। তো সেজন্য মনুষ্য চেতনা আছে মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত এই চেতনা। অন্যান্য পশু পাখিতে চেতনাটা আচ্ছাদিত না, সংকুচিত। পশু পাখিদের চেতনা আছে সংকুচিত, গাছপালার চেতনা আছে আচ্ছাদিত। সংকুচিত চেতনে পশু পাখিরা একটু নড়চড় করে, তারা একটু উন্নত, যখন বৃষ্টি হবে সে কোথায় কোথায় যায়, একটা আশ্রয় চায় বা গায়ে ঝাড়াঝাড়ি করে, নাড়ানাড়ি করে। কিন্তু গাছপালা উপরে বৃষ্টি হচ্ছে, ডাল কেটে নিচ্ছে, কিছুই বলতে পারে না, একটু নাড়ানাড়িও করতে পারে না। তো তার চেতনাটা আরো লুপ্ত, ওর মধ্যে আত্মা আছে। আত্মা না থাকলে ওই গাছগুলি বাড়ত না। অনেকভাবে এই গাছে আত্মা নেই তাই কাটে খাও, না, আত্মা আছে, এই জন্য ওখানে গাছটা ছোট থেকে বাড়ছে। আমার দেহটা যেমন বাড়ছে, এই দেহেতে আত্মা, আমি ভগবানের অংশ, আল্লাহর অংশ, গডের অংশ আছি বলে তাই বাড়ছে। কেন? ভগবান হচ্ছেন পরম চেতনময় পুরুষ, তাই পরম চেতনময় পুরুষের অংশ আমি আত্মা, তাই জন্য আমার মধ্যে চেতনা আছে, তাই এই শরীরটা চেতনশীল। এই জন্য আমি হাত উঠাচ্ছি, দেখছি, কথা বলছি, তার মানে আত্মা আছে বলে। আর আত্মা চলে গেলে এ দেহটা জড়, কোনো মূল্য নেই। সে প্রধানমন্ত্রীর শরীর হোক, মুখ্যমন্ত্রীর শরীর হোক, রাষ্ট্রপতির শরীর হোক, ব্রাহ্মণ শরীর হোক, দেখতে সুন্দর হোক, ডক্টর, ইঞ্জিনিয়র, বৈজ্ঞানিক হোক, কোনো মূল্য নেই। ওই পদের কোনো মূল্য নেই যদি আত্মা না থাকে। আত্মা থাকলে মূল্য। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি গাড়ি করে যায়, সেক্রেটারি চাকরকে নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, স্পট ডেট প্রধানমন্ত্রী, আর ছটফট করছে চাকর সেক্রেটারি, কাকে হসপিটালে নিয়ে যাবে? কাকে? চাকর আর সেক্রেটারিকে। তাহলে প্রধানমন্ত্রীর মূল্য নেই? প্রধানমন্ত্রী দেখে সবাই সম্মান করতো, এখন তাকে হসপিটালে নিচ্ছে না। কেন? স্পট ডেট। প্রকৃত প্রধানমন্ত্রী চলে গেছে ওখান থেকে, ওর দেহটা আছে যাকে আমি প্রধানমন্ত্রী ভাবছিলাম, তখন সবাই বলছে প্রধানমন্ত্রী আজ চলে গেলেন, প্রধানমন্ত্রী দেহ ত্যাগ করলেন বলছে। তাহলে এই দেহটা প্রধানমন্ত্রী নয়, যদি হতো তাহলে প্রধানমন্ত্রী দেহ ত্যাগ করছে বলতাম না। তো সেই ব্যক্তিটা কে? ওইটাই চেতনময় ব্যক্তি, সেটাই পরমাত্মা ভগবানের অংশ। তো সেই জ্ঞান গীতা ভাগবতে দেওয়া হয়েছে, আর এটি ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন। এই জন্য এই কলিযুগের ধর্ম ভগবানের দেওয়া আইন হরিনাম সংকীর্তন, এটা যখন কেউ করবে এই ধর্মপথে, অর্থাৎ হরিনাম সংকীর্তন করার সঙ্গে জীবন নির্বাহ করবে, তখন কি হবে না, হৃদয়ে মার্জন হবে। তখন সে জানবে আমি যেসব কাজ করছিলাম অভদ্র ব্যক্তি ছিলাম, এই যে সব নির্বিচারে পশু হত্যা করছি তাদেরও বাবা মা আছে, আমার ছেলে মেয়ে যখন হত্যা হয়ে যায় আমি কান্নাকাটি করি, আর এই যে ছাগলেরও বাবা মা আছে, এই মাছেরও বাবা মা আছে, পুত্র কন্যা আছে, এই গরুরও আছে, আমরা তাদেরকে কেটে খাচ্ছি। তো সেখানে রক্ত, মাংস, বীর্য, কফ, পিত্ত, বায়ু, হাড় এরকম এক দিয়ে তৈরি, আমার দেহটা যেমন তৈরি, তো সেগুলি তারাও তো ক্রন্দন করে, আমরা যেমন ক্রন্দন করি তারা কি ক্রন্দন করে না? তারাও করে। আমরা যখন কেউ মারা যাই বলি সব হয়ে গেল, মড়া হয়ে গেল, এ স্পর্শ করলে স্নান করো, এখানে গোবর দিয়ে লেপ। কিন্তু এখন ভদ্র ব্যক্তি সবাই বলে আমরা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, কি করি না, আমরা মদ খাই, আমরা মদ মাংস খাই, হ্যাঁ, আমরা গরু মাংস খাই, আমরা ছাগল খাই, আমরা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, আমরা মদ খাই। আমরা মেদিনীপুরে গিয়েছিলাম একটা গ্রামে, ইস্কনে কি বিল্ডিং আছে, ওই গ্রামে একটা পরিবারের বিল্ডিং দেখে আমি অবাক হয়ে গেলাম। সব আমাদের ইস্কনের মন্দিরের বিল্ডিংয়ের কালার গ্রামে একদম। তো ওখানে বিরাট ফ্যামিলি, প্রায় 100 অধিক সদস্য একটা ফ্যামিলিতে। ওদের যে ডাইনিং হল, এসি, হ্যাঁ, যে সেখানে টেবিল চেয়ার দিয়ে সব ছেলে মেয়ে বৌমা নাতি পুতি সবাই বসবে, বলে আমরা অ্যারিস্টোক্রেট সব ফ্যামিলি, কি করে না, মদ খায়, একসাথে বৌমা ছেলে মেয়ে সব বসে। তো ওই বাড়িতে আমি গিয়েছিলাম, ওই বাড়ির একটা ছেলে আর একটা বৌমা, স্বামী স্ত্রী, তাদেরকে আমরা ভক্ত বানিয়েছিলাম। ওই ফ্যামিলি ভক্ত হওয়ার পর তারপরে ওই এলাকায় অত ভক্ত হয়েছে, মানে অন্য জায়গায় অত ভক্ত নেই, ওই গ্রামে এলাকায়, সেখানে আমাদের জয় শ্যাম সুন্দর প্রভু আছে, ওই এলাকায় অত ভক্ত তৈরি করছে, উনি লিডার, মালা সেনাপতি। একটা মালা সেনাপতি 108 গ্রুপ দেখে, উনি 400 গ্রুপ দেখে, তো মানে কত ভক্ত হচ্ছে ওখানে ওই এলাকায়। তো একটা ফ্যামিলি, তো ওইখানে যখন বলল মহারাজ দেখুন এই বাড়িতে আমরা কীরকম থাকি, এখন কেমন টেবিল চেয়ারে মত, মানে কোনো বাজ বিচার নেই। ওই ফ্যামিলির একটা সব থেকে পরিচালক তাদের, সে মদ খেয়ে রিক্সা করে আসছে, তাদের অনেক গাড়ি আছে, প্রচুর বাড়ি, কিন্তু মদ খেয়ে আসছে, মদ খেয়ে আসছে, খুব বেশি হয়ে গেছে, আর বাড়ির গেটের সামনে এসে নেশাটা এত জোর হয়ে গেছে রিক্সা থেকে পড়ে স্পট ডেড। তখন সবাই কান্নাকাটি করতে শুরু করেছে, ওই দিন থেকে সবাই মদ খাওয়া ছেড়েছে। বলে আমরা কি ভদ্র যে আমাদের ছেলে এরকম মদ খেয়ে এখানে স্পট ডেড বাড়ির সামনেই, এরকম হয়ে গেল। আর ওই গ্রামে অত প্রচার, অত ভক্ত, ওই এলাকা ভিত্তিক ওই অঞ্চলে তারা সব বুঝতে পারছে। এখন এক পরিবারের একটা ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী ভক্ত হয়ে ওই এলাকায় অত ভক্ত হয়ে গেছে, কেন বুঝতে চেষ্টা করেছে কি না আমি ভদ্র ছিলাম না, আমার বাবা মা বউর সাথে আমি মদ খেতাম, আর পাগলামি করে বাবাকে অশ্লীল ভাষায় গালি দিতাম, কিন্তু আজ এই হরে কৃষ্ণ কীর্তন করে আমার চেতনাটা মার্জিত হয়ে গেছে, তাই আমি দেখতে পাচ্ছি যে আসলে এই দেহটা আমি নই, আমি অভদ্র ব্যক্তি, একটা পশুর মতো জীবনযাপন করছি। তো এরকম ভেবে তাই অনেক ভক্ত হচ্ছে, শুধু ওই এলাকা এটা নয়, সারা বিশ্বের লোক এটা বুঝেছে। কি করে বুঝেছে? না, এই হরিনামের দ্বারা। সেজন্য যে কোনো ব্যবসা মানে কি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি বলা হয়েছে, যে কোনো ব্যবসা মানে ভগবানের অনুমোদিত ব্যবসা, এরকম নয় আমার ইচ্ছা অনুসারে ব্যবসা করব, সেটা ধর্ম নয়। প্রথমে বলেন ধর্মপথে থাকি করো, ধর্মপথে মানে ধর্ম মানে ভগবানের দেওয়া আইন, এখন ব্যবসা করতে হবে, বৃত্তি কর্তব্য কর্ম সেটা হচ্ছে ব্যবসা, কিন্তু ধর্মপথে থাকি ভাই জীবনযাপন করতে হবে, তাই সে ব্যবসাটাও ধর্মপথে হতে হবে, তার মানে ভগবানের আইন অনুসারে ব্যবসা হতে হবে। অনেক লোক, আমরা গিয়েছি একটা ব্রাহ্মণ ফ্যামিলি, তাদের চিকেন হাউস লেখা আছে, চিকেন চট্টার্জি চিকেন হাউস রয়েছে, তো ব্রাহ্মণ কিন্তু চট্টার্জি চিকেন হাউস, তো কত নিন্দনীয় ব্যাপার, তো লোক জানে না, তো সে যখন বুঝছে আস্তে আস্তে, তো এরকম সারা বিশ্বে মানুষ প্রভুপাদের ভক্ত সঙ্গ তো আমরা পাইনি, কিন্তু প্রভুপাদের যে শিক্ষা, প্রভুপাদ বলেছেন আমি আমার তাৎপর্যের মধ্যে, ভক্তি বেদান্ত তাৎপর্যের মধ্যে রয়েছে, তো প্রত্যেক ইস্কন ভক্ত তাদের উচিত এই ভক্তি বেদান্ত তাৎপর্য, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত রয়েছে, সেটা তারা পড়বে, নিখুঁতভাবে পড়বে এবং সেটাকে অনুশীলন করবে, তাহলে জীবনে সে কৃপা পাবে। তো আমরা প্রভুপাদের কৃপা এভাবে পেতে পারি, যা আজ সারা বিশ্বের লোক পাচ্ছে, যারা গরু খেত, গরু রক্ত খেত, মানুষ মানুষকে খেত, আফ্রিকার ছেলেমেয়েরা, তারা এখন ভক্ত হয়ে গেছে, তারা এখন সাদা কালো দেখে শ্যুট করে দেয় না, আগে সাদা কালো দেখে শ্যুট করে দিত আফ্রিকাতে, এসব ছিল, হিন্দু মুসলিমান খ্রিস্টান দেখে সবাই শ্যুট করে, বিজেপি তৃণমূলী কংগ্রেস সিপিএম দেখে পরস্পর যুদ্ধ করে, কেন? দেহাত্ম বুদ্ধি। এই জন্য এগুলি মনুষ্য সমাজ নয়, একই মানুষের মধ্যে, ও তুমি বিজেপির লোক, তুমি সিপিএম এর লোক, তুমি কংগ্রেসের লোক, তুমি তৃণমূলের লোক, যখন আলাদা হয়ে গেল কেউ তখন শ্যুট করে দিচ্ছে, কেন না? দেহাত্ম বুদ্ধি, এটা পার্শ্ববিকতা, আমার পশুর সাথে তুলনা করা হয়েছে। প্রভুপাদ বলেছেন বর্তমান সমাজটা পশুর সমাজ গড়ে পড়ছে, কুকুর সমাজ পড়ছে, কেন না? একটা পাড়ায় কুকুর আছে, আর অন্য পাড়া থেকে যদি কুকুর আসে তাহলে ঘাঁ ঘাঁ করে তাড়ায়, তো বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে। ও তুমি তৃণমূলের লোক, আমার দলে আসছো না, আমাদের সভা করা উচিত, রাস্তাতে বার হওয়া উচিত, কীর্তন করা উচিত, কিন্তু অনেক লোক কীর্তন করে না, ভগবানকে কেন্দ্র করে রাস্তায় হাঁটে না, অন্য কিছু দিন্দাবাদ দিয়ে রাস্তায় হাঁটে, সভা করে অন্য কিছু দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, যে আমাদের আশ্রয়দাতা তাকে বাদ দিয়ে রাস্তায় হাঁটছে উত্তেজিত মনোভাব নিয়ে। তখন কেউ দেখছে, ও এ তো আমাদের দলে ছিল, ওই দলে চলে গেছে, ওখানে গিয়ে দিন্দাবাদ করছে, পার্টির শুট করল। তো মানে কথা বলা উচিত, কিন্তু কি কথা বলা উচিত মানুষ জানে না, সেজন্য ওই কথা আপনাকে শুট করে দেবে। এই জন্য ভাগবতে বলা হয়েছে যে বিলেবৎ উরুক্রম বিক্রমান, যে কথা শোনা উচিত, আমাদের কানে একটা গর্ত আছে কিন্তু সাপের গর্ত আছে, সেখানে যদি আমরা হাত দিব সাপ দংশন করে দেবে মৃত্যু। ঠিক আমার কর্ণেও গর্ত আছে, তো আমি যদি অসৎ কথা এখানে শুনব, ভগবানকে বাদ দিয়ে যেসব কথা ওটা অসৎ কথা, যখন আমি শুনব দিন্দাবাদ করব, তখন অন্য লোক ওইটা শুনে যখন আমি ঢুকছি তখন কেউ শুট করে দেবে। তুই যেন খুব সাবধান থাকতো, কিছু বলছি, কথা বলছি, শুনছি, এই সব দেহের ইন্দ্রিয়, এই জন্য বলা আছে এসব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। কেন জীবের ধর্ম হয় কি কৃষ্ণ সেবা করা, জীবের ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা সবাই নিত্য দাস, ভগবানের চাকর, এই জ্ঞানটি আমরা হারিয়ে ফেলেছি। তো এটা তখনই উদিত হবে এই জ্ঞান, কখন না যখন আমরা ভগবানের নাম করব। তো সেজন্য ভাগবতে এখানে একটা শ্লোক আছে যে শ্রীণত্বা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃত সতাম। শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে সপ্তদশ শ্লোক, সবাই বলবেন আমার পরে পরে, শ্রীণত্বাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃত সতাম। এখানে প্রভুপাদ অনুবাদ করে বলছেন, সবাই বলবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করে দেন। কি ভোগ বাসনা? আমি হচ্ছি মালিক, আমি শ্রেষ্ঠ, সবাই আমার আন্ডারে থাকো, এটা ভোগ বাসনা হচ্ছে সব থেকে বড়। কেন? আমি ভগবান, ভগবান হচ্ছেন একমাত্র ভোক্তা, তার বিভিন্ন অংশ আমরা হয়ে আমার মধ্যে এই বাসনাটা রয়েছে, ভগবান প্রতি হিংসা, আমি তার অংশরূপে তার সেবক, কিন্তু তার সেবা না করে না আমি ভোগ করব, যেহেতু আমরা জানি না এই জগতে কে ভোক্তা, আমরা এটা জানি না। তো এই জন্য গীতায় কৃষ্ণ জানিয়ে দিয়েছেন, ভোক্তারম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞানতমম শান্তি মিচ্ছতি। তাই জগতে শান্তি প্রতিষ্ঠা কেন হচ্ছে না? অনেক রাজনৈতিক দল ভাবছে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি, অনেক ধর্মাবলম্বী ব্যক্তি হিন্দুরা ভাবছে আমাদের হিন্দু ধর্মই শান্তির ধর্ম, মুসলিমরা ভাবছে মুসলমানরাই শান্তির ধর্ম, খ্রিস্টানরা ভাবছে খ্রিস্টান ধর্মরাই শান্তির ধর্ম। কিন্তু কোথায়? যারা হিন্দু বলছে, মুসলিম বলছে, খ্রিস্টান বলছে, পরস্পর তো অশান্তি, যুদ্ধই লাগছে। কারণ কি? না দেহের পরিচয় দিচ্ছে। তো এই জন্য আমাদের হৃদয়ের এই সমস্ত বাসনা, কাম বাসনা, অভদ্র জিনিস থেকে মুক্ত হতে গেলে তো সেই পুণ্যতীর্থ ভগবানের নাম কথা শ্রবণ করতে হবে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো আমাদের জানতে হবে কিভাবে আমরা নিজেদেরকে নষ্ট করি। বাচ্চারাও জানে না, আমি গিয়েছিলাম বাঁকুড়ায়, তো সেখানে বাচ্চা ছেলেগুলি সব এরকম মিউজিক দিয়ে নাচছে মা বাবার সামনে, ভাবছে আমার বাচ্চাটা কত সুন্দর। সেখানে অন্যরা ছেলে মেয়েরা মদ খেয়ে আছে, আর তাদের সঙ্গে ছেলেরা মেয়েরা তাদের ছোট ছোট বাচ্চারাও কীভাবে নাচতে হয় জানে না, কেন টিভি থেকে দেখছে কীভাবে নাচতে হয় জানে না, বাবা মাও জানে না। তাই এমন নাচে সরস্বতী পূজা করছে, ছাত্ররা সরস্বতী পূজা করে, সরস্বতী বিদ্যাশাস্ত্রী দেবী বিদ্যা দিবেন, কিন্তু সেখানে নাচ হচ্ছে কি, সরস্বতী মাকে নায়ক নায়কদের গান শুনিয়ে নাচ হচ্ছে। তা আমার ছেলেমেয়েরা কোথায় যাবে, তাদের জ্ঞানটা কি হবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ভদ্র সমাজ এখন নষ্ট হয়ে গেছে, অভদ্র। এই জন্য এখানে বলা হলো হিদন্তস্থ হি অভদ্রাণী, অভদ্র সেটা নষ্ট হবে কখন। এই জন্য এখানে শীর্ণত্বা যদি শ্রবণ করবে, স্বকথা কৃষ্ণের কথা, সেই স্বকথা কি না কৃষ্ণ, শ্রীকির কেমন না পুণ্য, মানে পরম পবিত্র পবিত্র জিনিস, যা শুনলে আমি পবিত্র হব, কেন ভগবান পবিত্র। তো এই নায়ক নায়কদের গান শুনে কি পবিত্র হবে কেউ, তাদের চরিত্র ঠিক নেই, তারা অবৈধ ক্রীড়া করে, কত জীব হত্যা করে, কত কিছু খারাপ খায়, মদ মাংস খায়, তাদের গানে আমরা যদি নাচি, যেহেতু তারা অভদ্র আমরা নাচলেও আমরাও অভদ্র হয়ে গেলাম। হয়তো স্কুল কলেজ ডিগ্রি থাকে, পড়াশোনা করছে, সরস্বতী পূজা করছে, এই জন্য সে অভদ্র থেকে মুক্ত হলে কি করে হবে। এই জন্য এই ভাগবতের শ্লোকটাই বলা হয়েছে, অভদ্র হচ্ছে কাম। কাম মানে কি কে জানে, কাম মানে, কাম মানে সমস্ত ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তি, তাকে বলে কাম। কাম মানে কি, সমস্ত ইন্দ্রিয়ের ইচ্ছা পূর্তি। কান কি শুনতে চায়, কানের ইচ্ছা কি শুনতে চায়, জিহার ইচ্ছা কি কিছু বলা আর কিছু খাওয়া, চোখের ইচ্ছা কি দেখা, চামড়ার ইচ্ছা কি স্পর্শ করা। তো এরকম চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক, এই বিশেষ করে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা বিষয় ভোগ করি। বিষয় কি, এই বললাম একটু আগে, পাঁচটা বিষয় ইন্দ্রিয়ের বিষয় ভোগ্য বস্তু, সেটা পূর্তির নাম আছে কাম। তো কাম দুই প্রকার আছে, আচার্যরা বলেন একটা জড় কাম আর একটা চিন্ময় কাম। চিন্ময় মানে নিত্য অপ্রাকৃত গুণাতীত, সেই জন্য তাকে চিন্ময় বলা হয়। আর একটি কাম যেটা জড়, ওটা গুণের মধ্যে, গুণের মধ্যে মানে কি না, ডিউয়ালিটি থাকবে, ডিউয়ালিটি মানে দ্বৈত ভাব, শত্রু মিত্র ভাব থাকবে, দ্বৈত দ্বন্দ্ব থাকবে। কি দ্বন্দ্ব, ও তুমি একটা মূর্খ আমি শিক্ষিত, তুই ভিখারি আমি ধনী, তুই মহিলা আমি পুরুষ, তো এইরকম ডিউয়ালিটি ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, এই দ্বন্দ্ব ভাব। কেন আছে এটা? আমাদের মধ্যে এই দ্বন্দ্ব কেন আছে? না আমরা পাপকর্ম করি, যেটি আগে বলছিলাম যে নেশা করলে ধর্মের স্তম্ভ নষ্ট হয়, তপস্যা চলে যায়। মৎস্য মাংস খেলে ধর্মের স্তম্ভ দয়া নষ্ট হয়ে যায়, অবৈধ ক্রীড়া করলে সুচিতা নষ্ট হয়ে যায়, আর তাস পালি জুয়া খেললে সত্য নষ্ট হয়ে যায়, তাই ধর্মের এইগুলি নষ্ট হয়ে যায়, তো এই স্তম্ভগুলি নষ্ট হয়ে যায়। এই জন্য এই যেসব পাপ, পাপ মানে কি না, বৈদিক নীতির উল্লঙ্ঘন করা, বৈদিক নীতি ভগবানের দেওয়া আইন তার উল্লঙ্ঘন করছে, এই জন্য ওটা পাপ, অধর্ম। তো এইগুলি দ্বারা কি হচ্ছে না, দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, মোহ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমরা ভগবানের শিক্ষা আমাদের হৃদয়ে প্রবেশ করে না, বুঝতে পারি না। এই জন্য স্কুল কলেজ ডিগ্রি অক্ষজ জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা আমরা জল্পনা কল্পনা করি। স্কুল কলেজের ডিগ্রিটা আছে ব্রেনে, ওই জন্য সবাই জল্পনা কল্পনা করে, এই জন্য বুঝতে পারে না, নিজের ভাইকেও বুঝতে পারে না, মনুষ্য সমাজকেও বুঝতে পারে না, তখন কাউকে খুন করে দিচ্ছে তার নিজের ভাইকে। কেন? তার মধ্যে পাপকর্মের প্রাদুর্ভাব বেশি, হত্যা করতে করতে তার ভাইকে, তার নিজের ছেলেকে, মা গর্ভ থেকে শিশু হত্যা করে দিচ্ছে, ভ্রূণ হত্যা করছে না মায়েরা, ও বাচ্চা চায় না, ইন্দ্র সুখ করবো কিন্তু বাচ্চা চায় না, গর্ভে সন্তান এসে গেছে না, নষ্ট করে দাও, পায়খানা করবে, তাকে কত কিছু লালন পালন করতে হবে, চাই না। তাহলে বিবাহ করলেন কেন? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, নষ্ট করছেন, ইন্দ্রিয় সুখ তো পশু পাখিরা করে, মনুষ্যের যে পুত্র কন্যার জন্য যে বিবাহ সেটা ধর্ম, গীতায় কৃষ্ণ বলেছেন সেই কামটা ধর্ম, সেটা ধর্ম অবিরুদ্ধ। ভগবান বলছেন অহম কামস্মি, আমি সেই কাম। তো এই জন্য ইন্দ্রিয়গুলি আছে, সেই ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকে বলে ভক্তি। তো এই জন্য আমাদের সব ইন্দ্রিয়, যেজন্য আমরা কান, এই ইন্দ্রিয়ের বিষয় এগুলি আমরা ভোগ করছি, তো এই জন্য আমাদের সব ইন্দ্রিয়গুলি দিয়ে কৃষ্ণের সেবা করতে হবে, তাহলে আপনি পাপ মুক্ত হবেন। যেন গীতায় বলা হয়েছে যে সবাই কৃষ্ণের আরাধনা করতে পারে না, মনুষ্যানাম সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধে, সহস্র সহস্র হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধি লাভ করে, সহস্র সহস্র সিদ্ধি লাভের মধ্যে কেউ একজন মুক্ত হয়, সেরকম লক্ষ লক্ষ মুক্তের মধ্যে কেউ একজন কৃষ্ণ ভক্ত হয়, কেউ একজন। কেন হতে পারে না? না এই পাপকর্মের জন্য। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলা হয়েছে, কেউ জানে এটা? যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যেসাং তু অন্তগতং পাপম, ভগবান নিজে বলছেন যার মধ্যে সমস্ত পাপ অন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে পাপ। পাপ আমরা শুনলাম এখন যে ভগবানের আইনের উল্লঙ্ঘন করা, অধর্ম, তো সেটি পাপ, বৈদিক নীতির উল্লঙ্ঘন ওটি পাপ, জীব হত্যা করা, নেশা করা, অবৈধ স্ত্রী সঙ্গ করা, ধৃতক্রীড়া করা, এগুলি অধর্মের স্থান। আর এইগুলি যখন আপনি দয়া তপ শৌচ সত্য পালন করছেন, মানে আপনি পাপ থেকে মুক্ত হলেন, তার মানে ভদ্র হয়ে গেলেন, তখন আপনার মধ্যে কিছু গুণ, অন্যের প্রতি দয়া কৃপা মনোভাব বাড়বে। এরকম ভাবছে ও গরিব লোককে আমি খাওয়াবো, এটা প্রকৃত দয়া নয়, গরিব লোককে খাওয়ানোটা প্রকৃত দয়া নয়, একজন ব্যক্তিকে জানিয়ে দেওয়া এ কেন খেতে পায় না, এ কেন রোগী, রোগীকে মানে ঔষধ দেওয়াটা দয়া নয়, করুণা নয়, এ কেন রোগী হলো, কেন তাকে রোগ আক্রান্ত করছে, এটা খুঁজে বের করে তাকে জানানো, কেন তোমার এই রোগটা হয়েছে, কেন তুমি খেতে পাচ্ছ না, সেটা মানুষ করে না। মানুষ ভাবলাম আমি ঔষধ দিয়ে দিলাম, ডাক্তার নার্সিংহোমে যাবেন, আপনার একটা ডেলিভারি কেস, 20,000 টাকা 50,000 টাকা না হলে আপনি ঢুকাতেই পারবেন না, তাহলে ওটা কি দয়া আছে, বিজনেস হচ্ছে, এটা তো দয়া নয়। সেজন্য প্রকৃত দয়া সেটা তো, কেন ও নানা রোগে ভুগছে, কেন ও খেতে পায় না, আমি অত বড় বিল্ডিং বানিয়ে খেতে পাচ্ছি কি করে, আমি এটা পেলাম উনি কেন পেল না, এইসব জ্ঞান এই গীতা ভাগবতে দেওয়া হয়েছে। মানুষকে এইসব প্রশ্ন করতে হবে। তো সেজন্য যেহেতু আমাদের মধ্যে অভদ্রগুলি রয়েছে, কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য কেন রয়েছে না, আমরা পাপকর্ম করছি, তো সেই পাপ থেকে কি করে মুক্ত হব, এখানে বলা আছে গীতাতে সেই একই কথা বলা আছে যে পুণ্য কর্মানাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাম। দ্বন্দ্ব কেন আসছে না, পাপ থেকে। তো পাপ আর দ্বন্দ্ব থেকে মুক্ত কি করে হবে, দ্বন্দ্বমোহ থেকে না পুণ্য কর্মানাম। তো পুণ্যকর্ম এখানে সেটা বলা, সে পুণ্যকর্মটা কি, স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গে যখন ভগবানের নাম কীর্তন হবে, ভক্ত সঙ্গে যখন প্রসাদ সেবা হবে, কারণ ভগবান পুণ্যতীর্থ, তার ভক্তরা পুণ্যতীর্থ, ভগবান হচ্ছেন উত্তম শ্লোক, তার নাম পুণ্য, সমস্ত তীর্থের মধ্যে সমস্ত পুণ্য বস্তুর মধ্যে পরম তীর্থ ভগবানের নাম, তো সেজন্য যে করবে ব্যক্তি সে পুণ্য তীর্থ পবিত্র হয়ে যাবে, সে যে জায়গায় করবে সেই জায়গাটাও পবিত্র হবে, সেই দেশটাও পবিত্র হবে। যেমন ছিল প্রভুপাদ সারা বিশ্বে, হ্যাঁ, যারা গরু খেত গোমাংস খেত, আমেরিকা আফ্রিকা এইসব ছেলেমেয়েদের আমেরিকায় যান দেখুন কোনো পরিবারে অধিকাংশ লোক এখন বুঝতে পারছে, তারা কৃষ্ণ নাম করে পবিত্র হচ্ছে, কৃষ্ণপ্রসাদ খেয়ে পবিত্র হচ্ছে। আগে তারা এই মনস্কতা ছিল না বলে, পবিত্র মনোভাব ছিল না বলে, তাই তারা খুনাখুনি করছিল, হিংসা করছিল, ও অমুক দলের লোক ও খ্রিস্টান ওকে মেরে দাও, ও মুসলিম ওকে মেরে দাও, মানে পরস্পর দ্বন্দ্ব ধর্মের নামে, যেহেতু এটা ধর্ম নয়, হিন্দু বলে কোনো ধর্ম নয়, মুসলিম বলে কোনো ধর্ম নয়, খ্রিস্টান বলে কোনো ধর্ম নয়, কিন্তু ভাবছে আমি হিন্দু ধর্মাবলম্বী, ও মুসলিম তাকে মেরে দাও, আর নাহলে তাকে হিন্দু বানিয়ে দাও, তো মানে এটা প্রতারণা। আমরা এই দেহ নই, আমরা এই দেহের মধ্যে আত্মা, ভগবানের অংশ, আল্লাহর অংশ, গডের অংশ। তো এই ভগবান পরম পবিত্র, তার নাম পুণ্যতীর্থ, তাই সেই পুণ্য শ্রবণ কীর্তন ভক্ত সঙ্গে যখন হবে তখন আমার হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে লাইট জ্বলবে, যেখানে আমি দেখব আমি এই দেহ নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, এই জ্ঞান তখন আসবে, তখন দ্বন্দ্ব থাকবে না, শত্রুমিত্র ভাব থাকবে না, তখন মোহ থাকবে না পুত্র কন্যার প্রতি, তখন ধনী গরিব এই চিন্তাধারা থাকবে না, ও এ ভগবানকে ভুলে গেছে বলে ও খেতে পাচ্ছে না, তখন এই জ্ঞান হবে। এ রোগ হয়েছে কেন, এ ভগবানের সঙ্গ ত্যাগ করেছে, তখন ভক্ত এটি বুঝতে পারে যে আমি ভগবানকে ভুলে এই জগতে এসেছি বলেই তাই আমি অপবিত্র, যার ফলে আমার মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সংগঠিত হচ্ছে আমার দেহেতে, জন্ম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে, আর দেহতে বার্ধক্য হচ্ছে আর রোগ হচ্ছে, এগুলি লোক জানেন। সেজন্য আমাদের হৃদয়ের অভদ্র কাম, কামটাকে পরিবর্তন করতে হবে, দেখুন চোখ দিয়ে দেখুন, দেখা নিষেধ নেই, কিন্তু ওই অর্কেস্ট্রারে ছেলেমেয়েরা নাচছে, সিনেমায় নাচছে, আজে বাজে ছবি, আজে বাজে কাপড় খুলে নাচছে, মদ খেয়ে নাচছে, যে দুর্গাপূজা কালী পূজা আজে বাজে নায়ক নায়কদের গানে নাচছে, এইসব দেখো না, এইসব নাচ দেখো না। মেদিনীপুরে অর্কেস্ট্রার হিট হয়ে গেছে, সব রাত্রি সারা বুড়ো বুড়িরাও আগে দেখতো না, এখন সেখানে ছেলেমেয়েরা কি করে অর্ধলগ্ন হয়ে নাচছে সেগুলো দেখছে, তারাও নাতিপুতিদের সঙ্গে টিভি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, বয়স্ক লোকেরাও তারাও গিয়ে ওইগুলো দেখছে, ও খুব সুন্দর হচ্ছে, কেন নাতি নাতনিরা ওই টিভি দেখতে দেখতে খারাপ হয়ে গেছে, দাদুকেও শিখিয়ে দিচ্ছে, দাদু এরকম নাচ, দাদুরা যেহেতু গীতা ভাগবত পড়া বন্ধ করে দিয়েছে, সাধুসঙ্গ বন্ধ করে দিয়েছে, আর কোনো ছেলে ছোট ছেলে ভক্ত হতে চাইছে, তুমি তার এখন বয়স হয়নি, বুড়ো হওয়া এটা করো, কিন্তু উনি বুড়ো হয়ে গেছেন করছেন। তো এটাই আমাদের যে কামনা মানে ইচ্ছা অসৎ জায়গাতে লাগাচ্ছে, কাম মানে ইচ্ছাটাকে, যেন আমাদের ইচ্ছাকে ভগবানের ইচ্ছাতে পূর্ণ করতে হবে। তো ভগবানের ইচ্ছা কি? তুমি আমাকে দেখো, শ্রীণত্বা তোমার কান দিয়ে আমার কথা শুনো। অম্বরীশ মহারাজ সারা বিশ্বের রাজা, উনি শিখালেন সবাই মন কৃষ্ণ পদারবিন্দ, উনি অজুহাত দেননি। আপনারা আপনার গৃহস্থ ভক্ত বলে, মহারাজ আমার ব্যবসা, ছেলে মেয়ে তো অনেক বড় পরিবার, এসব করার সময় নেই। কিন্তু আমরা যেহেতু জ্ঞান নেই, অল্প বুদ্ধি, তাই এটা বলি। ওই যে পরিবারের কথা বলছিলাম, ওরা এরকম আমাদের বলেছিল যে মহারাজ আমাদের সময় নেই, দেখুন অত বড় পরিবার, রাত ১২টা পর্যন্ত আমাদের কর্ম করতে হয়, কখন এই হরিনাম করব। তখন আমি বলেছিলাম তোমাদের রুটিন দাও, তোমরা কখন সারা দিন ২৪ ঘন্টা কি কি করো একটা হিসাব দাও, প্রত্যেকটা সময় হিসাব দাও, একদম কখন উঠছ তখন থেকে কখন ঘুমাচ্ছ তার পর্যন্ত এসব রুটিন দাও। তখন রুটিন দিয়েছে, তখন আমরা ওদের রুটিন থেকে সময় বের করে বললাম হরিনাম করো। যখন হরিনাম শুরু করলো, প্রসাদ খাও, গীতা ভাগবত পড়ো, তখন এইগুলি করতে থাকে, তখন ষোলমালা জপ করছে ২ ঘন্টা টাইম, গীতা ভাগবত পড়ছে, মঙ্গলারতি করছে। তখন আমি জিজ্ঞাসা করলাম এগুলি হচ্ছে কি করে, এত টাইম পাচ্ছ কোথা থেকে? বলে আমরা তো জানতাম না যে টাইমটা কোথায় আছে, আপনি তো সব ধরিয়ে দিয়েছেন যে এই টাইমে এটা করতে হবে, এই টাইমে এটা করতে হবে। আমরা কর্ম বলতে কি বুঝো, এই দেহতে যেটি ইন্দ্রিয় দিয়ে আমরা করি নিজের সুখের জন্য, এটাই কর্ম, নিজের ইন্দ্রিয় সুখের জন্য। কিন্তু এই দেহতে নিজের ইন্দ্রিয় সুখ না করে ভগবানের প্রীতি বিধান করো, তখন তুমি সুখী হবে। তুমি যদি নিজের ইন্দ্রিয় সুখ করছ, কাম, সেটা নরকে নিয়ে যাবে। আর যখন তোমার এই দেহ দিয়ে ভগবানের ইন্দ্রিয় সুখ করাবে, সর্বকর্ম তোমাকে ত্যাগ করতে হবে না। অর্জুন ত্যাগ করতে চেয়েছিল, তখন ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। বললেন না যুদ্ধ চ মাম অনুস্মর, ভগবান বললেন স্মর মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। কেন? আমি সর্বশক্তিমান, তুমি যুদ্ধে শক্তি চাইছো তাই না? আমি সর্বশক্তিমান, সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত ঐশ্বর্যের উৎস, সমস্ত বৈরাগ্যের উৎস, সব কিছু আমার রয়েছে। তাহলে তুমি যদি বল চাও, তাহলে আমাকে অনুস্মরণ করো। কেউ জ্ঞান চায়, ভগবানকে অনুস্মরণ করুন। আমরা হচ্ছে আমি খুব জ্ঞানী হয়ে যাব, আপনার সেই জ্ঞানটা অজ্ঞানে পরিণত হবে। সেই জন্য আজকাল মানুষ তাদের জ্ঞানটা বাস্তবে পরিণত করে না। কেন? সেই জ্ঞানগুলি প্রকৃত শিক্ষা দেওয়া হয় না স্কুল কলেজে, ব্রেনে দেওয়া হয় বলে তাই সেটা হৃদয়স্পর্শী হয় না। এই জন্য জগতে সমস্যা, দ্বন্দ্ব, এই জন্য তো সেইগুলি বুঝতে হবে। তো সেজন্য কাম, চোখ দিয়ে চোখের ইচ্ছা দেখব, ভগবানের বিগ্রহ, ধাম, এরকম আজে বাজে টিভি, নাচ, নাটক, নোবেল, এইসব না। ভক্তরা যদি কীর্তন করছে, নৃত্য করছেন, কৃষ্ণ লীলা উপরে, ভগবানের সমস্ত লীলার উপরে নাটক অভিনয় করছে, সেগুলি দেখে আপনার কৃষ্ণ লীলা স্মরণ করবে, তাহলে ভগবান স্মরণ হলে এই দেহত্যাগ যে কোনো অবস্থায় হোক না কেন, অ্যাক্সিডেন্ট হয়ে হোক, কেউ খুন করতে আসুক, হসপিটালে হোক, আপনি যেহেতু কৃষ্ণ লীলাময় ভাবনায় স্মরণ করে রেখেছেন মনে, তাই আপনার মৃত্যু আসলেও আপনি কৃষ্ণ স্মরণ করে ভগবত ধামে যাবেন। এটা মানুষ জানে না। আমাদের একটা ভক্ত অ্যাক্সিডেন্ট হলো, তার বৌমা আছে, নাতিরিন আছে, নাতি আছে, মেয়ে আছে, জামাই আছে, একটা ভাড়া গাড়ি করে গিয়েছিল, হরিনাম করতে করতে আসছে আবার, তো গাড়িটা একটা ধাক্কা লেগেছে, উল্টে গেছে, সবাই বেরিয়ে গেছে, কিন্তু ওনার উপরে গাড়িটা চেপে গেছে, ওনার বুকের উপরে গাড়িটা চেপে গেছে। তখন বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে হাসছে। তারপরে দেহত্যাগ কি করি হল, যেহেতু জগন্নাথের ভক্ত, সবসময় জগন্নাথের সেবা করে, তাই ও জগন্নাথের প্রতি আসক্ত, জগন্নাথ ছাড়া কিছু জানে না, এই জন্য তার মৃত্যু হচ্ছে, সে জেনেছে যে মৃত্যু তো যে কোনো সময় হবে, ভগবানের নাম করে দেহত্যাগ, যেহেতু জগন্নাথের ভক্ত, তাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে, পুত্র নাতি পিতৃরা সব দেখছে, বাবা জয় জগন্নাথ বলছে, মুখে চোখে এত আনন্দ আর হাসি দেখছে, কেউ অ্যাক্সিডেন্ট হলে হাসি হবে নাকি? হ্যাঁ, বাবা গো মা গো বলে কান্না করে আমাকে বাঁচাও, আর বলার সুযোগও পাবে না। কিন্তু ভক্ত যদি ও বলেও না থাকে, অত অজ্ঞান মানে হঠাৎ করে বলতে পারল না, কিন্তু সে স্মরণ করতে পারে। আমি দেখেছি বহু ভক্তকে দেখেছি, তারা অপারেশন হওয়ার আগে তারা ভগবানের স্মরণ করতে করতে যায়, অ্যানাস্থেসিয়া দিয়ে দিল, চেতনা হারিয়ে গেল, কিন্তু ওর মুখে কিছু একটা চলতে থাকে, ডাক্তার দেখি কি হচ্ছে, যেই চেতনা আবার এসে গেল তখন হরে কৃষ্ণ করছে। তো এটা এই জন্যই স্মরণ কি করে হবে, এই জন্য আমরা সাধুসঙ্গ করে ভগবানের কথা শোনা, এই সমস্ত কর্মতে কৃষ্ণকে দেখা, রান্না করছি এটা কৃষ্ণের জন্য করব, এই চাষটা করছি ফলমূল সবজি চাষ, এই বাগানটা ফুল ফুল গাছ লাগাচ্ছি এই ভগবানের সেবার জন্য। পুত্র উৎপন্ন করো ভগবানের ভক্ত, দেখছে ভগবানের সেবা, তার মানে সমস্ত কর্মতে বাড়িটা দেখছি, ও গীতায় কৃষ্ণ জ্ঞান থাকতে হবে, যেহেতু আমরা জানি না, ভাবছি মাটি জল আকাশ আগুন বায়ু এতে প্রকৃতি, স্কুল থেকে শিখেছি, যখন জিজ্ঞাসা করো প্রকৃতি কি না শক্তি, কার শক্তি বলতে পারে না, স্কুলের জ্ঞান আছে। আমি এটা কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, বলছে তোমরা প্রকৃতির দান বলছো, প্রকৃতিটা কি বলছে, এনার্জি শক্তি কার, তখন চুপ, কার শক্তি জানো, তো মানে শক্তি শক্তিমান আছে সেটা তোমরা জানো না, ইউনিভার্সিটির লোকেরা জানে না, কিন্তু গীতা ভাগবতে আচার্যরা তারা শিখিয়ে দিয়েছে যে কার শক্তি। তো সেজন্য ভগবান নিজে বলেছেন, ভূমিরা আপু অন্নল বায়ু খং মন বুদ্ধির এবচ অহংকার ইত্যঙ্গমে ভিন্না প্রকৃতির অষ্টধা, এই প্রকৃতি আমার আট প্রকার, মাটি জল আকাশ আগুন বায়ু, এটাকে তুমি প্রকৃতি বলছ কিন্তু এটা আমার নিকৃষ্ট শক্তি, এটা তুমি জানো। তো এটা জানা যায় না যতদিন পর্যন্ত আমরা সাধুসঙ্গ করে হরিনাম না করি। এই জন্য কৃষ্ণ নাম পবিত্র, ভগবানের নাম পবিত্র, কেন ভগবান পবিত্র, তাই সে নাম করার মাধ্যমে আমাদের হৃদয়ের অভদ্র যাবে আস্তে আস্তে, চোখটা তখন পবিত্র হতে লাগবে, আজে বাজে ছবি দেখতে চাইবে না, কি প্রমাণ আছে যে আমি যে ভক্তি জীবন করছি সঠিকভাবে, কি করে বুঝব যে আমি সাধুসঙ্গ করছি হরিনাম করছি প্রসাদ খাচ্ছি, যে ভগবান যে আমার সেবা গ্রহণ করছেন, আমি যে ঠিক করে ভক্তি করছি, যে কি করে বোঝা যাবে, কে বলতে পারে কি করে বোঝা যাবে? তো যা কিছু আমার আসক্তি ছিল, যেমন সিনেমা দেখতে খুব ভালো ছিল, আমাদের গুরু মহারাজ কাছে একটা ভেটেরিনারি সার্জন মানে গরু ডাক্তার নূতন বিবাহ করেছে, তো ওনাকে নিয়ে গেছি, তো মেয়েটা খুব আধুনিক প্রথম দিকে, তখন নিয়ে গেছি, তো গুরু মহারাজ তাদেরকে কিছু বললেন আর আমাকে বললেন, এই দম্পতিকে তুমি রক্ষণাবেক্ষণ করবে ভক্তি জীবনে, ওদেরকে শিখাবে, তো একটা জপমালা দাও। তখন গুরুমা জিজ্ঞাসা করলেন, জপ করবে? বলে হ্যাঁ আপনি বলছেন যখন করব। ওর স্বামীটা খুব ভক্ত ভাব, ডাক্তার হলেও মায়াপুরে এসে সেবা করত, কিন্তু বিবাহ করেছে, তো সেজন্য স্ত্রী যাতে ভক্তি করে এই জন্য আমার কাছে নিয়ে এসছে। তো আমি যখন নিয়ে গেলাম, গুরুমা বললেন জপ করো, তুমি নবদ্বীপের মেয়ে, হ্যাঁ মামার বাড়িতে থেকে তোমার বিয়ে হয়েছে, তো এখন কেন জপ করবে না, কেন জপ করো, বললো ঠিক আছে আপনি বলছেন যখন করব। বলে আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি, তখন মেয়েটা বলছে, বলছে আমি বেশি সময় সিনেমা দেখি আর স্কুলে যাই ওই সব, এই জপ কখন, বলো যখনই টাইম পাবে একমালা করো, গুরুমা অনুরোধ করলেন, বলে ঠিক আছে। তো গুরুমা বললেন, এদের প্রসাদ দাও, কিছু বলো এদের গীতা ভাগবত নিতে, তোরা সব গীতা ভাগবত সেট নিয়েছে, লাইফ মেম্বার হয়েছে, তো এরকমভাবে 3 মাস পরে আবার ফিরে এসছে, গুরু মহারাজ এসছেন দেখা করতে। তখন গুরু মহারাজ বলছেন, সেনামা কেমন লাগছে? প্রথমেই কেন বলেছিল আমার খুব সেনামা ভালো লাগে, তো সেনামা কেমন লাগছে? বলছে, গুরু মহারাজ এখন আমি সিনেমা দেখি না। কেন? তুমি বললে সিনেমা ভালো লাগে না, ওই যে আপনি বলেন জপ করবে, বই পড়বে, প্রসাদ খাবে, আর এই রাধাকৃষ্ণের একটু তুলসী দিয়ে ফুল দিয়ে পূজা করবে, এইসব করতে করতে এখন আমার আর সিনেমা ভালো লাগে না, আর কি ভালো লাগে? না না, এখন প্রসাদ ছাড়া কিছু ভালো লাগে না, এই জন্য আমি মায়াপুরে এসছি প্রসাদ খেতে, তা আমাদের বাড়িতে যাতে প্রসাদ হয় সে আশীর্বাদ করুন। ও, তাহলে তোমাকে দীক্ষা নিতে হবে, ভোগ লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, অভ্যাস করো ভোগ লাগানো, আমাদের দীক্ষা নিতে গেলে আগে তোমাকে 16 মালা জপ করতে হবে। এখন কত করছো? বলছে, না না আমি এখন তো, আপনি 1 মালা বলেছিলেন, আমি এখন 8 মালা করি, তাই নাকি? তুমি 16 মালা করো আর এখন ভোগ লাগাও, নিরামিষ খাচ্ছ। বলছে, খেতে চাই, যদি আপনি বলেন আমরা করতে পারি। হ্যাঁ আজ থেকে করো। তাহলে কি করে, এই যে ভগবানের সেবা একটু একটু গুরুদেবের নির্দেশ পালন করে গ্রহণ করে নিয়েছে, এটাকে বলে সাধু সঙ্গে সিদ্ধি। এটাই বলে ভগবানের সেবা যে ভগবান গ্রহণ করেছেন তার প্রমাণ। সিনেমা আর দেখতে ইচ্ছা হচ্ছে না, মাছ মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, প্রসাদ খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে ভগবান আপনার সেবা গ্রহণ করছেন। হৃদয় গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে। এইভাবে আমাদের পুণ্য কর্ম করতে হবে, সাধু সঙ্গে হরিনাম, সাধু সঙ্গে প্রসাদ সেবা, সাধু সঙ্গে ভগবত ধাম দর্শন, এইসব পুণ্য অর্জন করলে পরে আমাদের অভদ্র কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য চলে যাবে, কাম চলে যাবে না। কামটা কৃষ্ণ অর্পণে, কৃষ্ণ কর্ম অর্পণে নিযুক্ত হয়ে যাবে, তার মানে সমস্ত কর্ম কৃষ্ণ সেবাতে নিযুক্ত হয়ে যাবে। যেমন আপনি খাবেন, এটা কর্ম, তেমনি প্রসাদ ছাড়া কিছু খাবেন না, কিছু কথা বলবেন, এটা কর্ম, তেমনি আপনি কৃষ্ণ কথা ছাড়া কিছু বলবেন, আপনি শুনবেন, কৃষ্ণ কথা ছাড়া কিছু শুনবেন না, শোনা একটা কর্ম। গৃহস্থ পুত্র উৎপন্ন করবেন, এটা কর্ম, কিন্তু ভক্ত পুত্র কামনা করছেন ভগবানের কাছে, ওটা ভক্ত। তো এই কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ তো থাকবে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ থাকবে, কোথায় ভক্ত ভগবানের কথা হচ্ছে, কোথায় প্রসাদ পাওয়া যাবে, লোভ, লোভ ত্যাগ করতে পারবেন না, কিন্তু ভক্ত পরিবর্তন করে দেবে, চেঞ্জ করবে, তার মানে কৃষ্ণকে সেখানে যুক্ত করে দেবে। সেজন্য লোভ থাকবে, একটা লোভ জড় যেটা আমাকে জগতে কষ্ট দিবে, কাম ক্রোধ লোভ ত্রিবিধ নরকে নিয়ে যাবে। আমাদের একজন গুরু মহারাজ উড়িষ্যা, গৌর গোবিন্দ স্বামী মহারাজ, উনি একটা গল্প বলছিলেন, বলে একটা বাচ্চা, ও কি করছে, কুল খেতে ভালোবাসে, বদরি কুল আছে না, বদরি ফল, টক মিষ্টি লাগবে পেকে গেলে, তো শুকিয়ে রাখে, আচার করে, চাটনি করে মায়েরা, এটা কি বলে বাংলা আমি জানি না, কুল বলে। আচ্ছা কুল, তো সেই কুল মা রেখেছে কলস, মাটির কলসের ভিতরে শুকিয়ে, তো ওর বাচ্চাটা মাঝে মাঝে ওই কুলটা খুব পছন্দ করে, তো মাঝে মাঝে গিয়ে গোপনে একটা করে নিয়ে খেয়ে নেয়, কিন্তু মা চায় না ও খাক, হ্যাঁ ক্ষতি হবে, কিন্তু এই জন্য মা বকবে বলে, লুকিয়ে খাবে বলে, তো একদিন কি করেছে না, কলসের মধ্যে হাত ঢুকিয়ে 2 হাত ঢুকিয়েছে, মনে করলো বেশি নিব, এক হাতে নিয়ে যাচ্ছিল, এখন 2 হাত ঢুকিয়ে পুরা অঞ্জলি ভরে কুল তুলেছে, তখন কলসের মুখ দিয়ে বের হচ্ছে না, তো জোর করে টান দিয়েছে, ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আর বেরোচ্ছে না, যেহেতু কুল ধরে আছে ছাড়বে না, কুলটা আমাকে খেতে হবে, আর এদিকে হাতটাকেও বের করতে হবে। এটাকে বলে লোভে কি হয়, দুঃখ হয়। তুই লোভ করেছে, আগে এক হাত দিয়ে নিচ্ছিল, একটা খেলে দুঃখ হতো না, কিন্তু বেশি নিয়ে আমি ভোগ করব, তখন এই যে লোভ করছে, তো জড় লোভটা শাস্তি, কষ্ট, নরকে নিয়ে যাবে, কিন্তু কৃষ্ণ ভক্তি লোভ সেটা করা যায়। তো কৃষ্ণ ভক্তি যেমন কৃষ্ণের কথা কোথায় হচ্ছে, রূপ রূপক মূল্য দিয়ে ক্রয় করতে হবে। কোথায় পাওয়া যাচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম কোথায় হচ্ছে? ভক্তরা যেখানে করছে, এরকম যে অভক্তরা কীর্তন গায় সেটা শোনা উচিত না। যারা টাকা পয়সা নিয়ে কীর্তন করে তাদের কথা শোনা উচিত না, তারা অভক্ত। অনেক বড় বড় কীর্তনা থাকতে পারে, ভাগবত বক্তা থাকতে পারে, তাদের যদি ব্যবসা বুদ্ধি থাকে, হরিনাম করে ভাগবত কথা বলে ব্যবসা করবে না। আমি একবার নবদ্বীপে যাচ্ছি প্যান্ডেল ভাড়া করতে, ওখানে নবদ্বীপে সেখানে একটা ঘাট আছে, ওখানে লেখা আছে যে ভাগবত বক্তা ভাড়া পাওয়া যায়, কীর্তনিয়া ভাড়া পাওয়া যায়। তো মানে মহাপ্রভু পরিপন্থী নয়, আমরা মহাপ্রভু বলেছেন আমার নাম যারে দেখো তারে কহ কৃষ্ণ পদে, সব জায়গায় প্রচার করো, কিন্তু বড় বড় কীর্তন হবে যে আমাকে এত টাকা নিয়ে দিলে আমি যাব না, আগে 50,000 টাকা এখানে রাখো তাহলে আমি গাইব। কিন্তু তাদের কীর্তন শুনতে আমরা খুব ধুরন্ধ। শাস্ত্রে বলা হলো অবৈষ্ণব, সে তো নিয়ম পালন করছে কিন্তু সে বৈষ্ণব না। কেন না? ব্যবসায়ী বুদ্ধি। পদ্মপুরাণে বলা হয়েছে ওই কীর্তনে শক্তি নেই, শুধু লোকরঞ্জন হবে, ওই ভাগবত পাঠ মনোরঞ্জন হবে, হৃদয়ের পরিবর্তন আনবে না। তুই যেন অনেক লোক লোকরঞ্জন মনোরঞ্জন করতে ভাগবত বক্তা ভাড়া আনে, কীর্তনিয়া অষ্টপ্রহর 72 প্রহর এইসব হয়। আমি একবার বসিরহাটে গিয়েছিলাম, 30,000 লোককে নিয়ে নগর কীর্তন আমাদেরকে ডেকেছিল, বহু বছর আগে, প্রায় 35 বছর আগের কথা বলছি। তো আমরা জানি না গিয়েছি, বলছে আপনারা এসে একটু নাটক করবেন কৃষ্ণলীলা, আর একটু ভাগবত কথা বলবেন, একটু নগর কীর্তনে থাকবেন, হরিনাম কীর্তন করবেন। তো আমরা গিয়ে দেখি সব বিভিন্ন সেই আউল বাউল যত রকমের লোক আছে সব সবাই এসছে, তার এক একটা দলে ভিন্ন ভিন্ন নাম করছে। তো আমরাও একটা গাড়ি পেয়েছি, মাইক পেয়েছি, কিন্তু আমরা বলছিলাম সর্বপ্রথম সামনে ইস্কন ভক্তরা থাকবে আর সবাই পিছে থাকবে, তখন মাইক সাউন্ড ভালো থাকতে হবে। তখন আমরা সব কীর্তন শুরু করেছিলাম হরিনাম। তো তার আগে আমাদেরকে বসতে জায়গা দিয়েছিল, দেড়টা করে পাম্পলেট দিয়েছিল যে এত জায়গা থেকে সব লোকেরা আসবে, এইসব কীর্তন হবে। হ্যাঁ, তো পাম্পলেট দিয়েছে, আর এখানে আমাদের 7 দিন ধরে কীর্তন অনুষ্ঠান, ভাগবত পাঠ এইসব হবে। তখন ওদের একটা পাম্পলেট দিল, তো পাম্পলেট আমি দেখতে দেখতে দেখলাম লেখা আছে অনেক ধরনের খরচ, সে একটা জায়গায় লেখা আছে বাজে খরচ, এত টাকা কীর্তন দল, এত টাকা ভাগবত বক্তা, এত টাকা ঠাকুরে, এত টাকা প্যান্ডেলে, এত টাকা বাজে খরচ, এত টাকা। তখন আমি ওদের যে সেক্রেটারি সভাপতি আমাদের নিয়ে বসেছিল, আমি বললাম আচ্ছা এই বাজে খরচটা আমি বুঝতে পারছি না, বললো আপনি জানেন না? আমি আমি কি করে বুঝবো? তাহলে যারা ভদ্র ব্যক্তি, আপনারা তো এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞ করছেন, এটা তো পুণ্য পবিত্র ব্যক্তিদের কাজ, তাহলে আপনারা কি বাজে লোক নাকি? তাহলে আমি সরাসরি এরকম বলেছি, আপনারা সব বাজে লোক নাকি? বলে কেন বলছেন এটা? না বাজে খরচ করছেন, বাজে খরচ তো বাজে লোকেরা করে। তা আমি খুব স্পষ্ট বলেছি যে আপনি এরকম বলছেন, বলছে হ্যাঁ আপনি তো বললেন যে আপনি জানেন না বাজে খরচ, বাজে খরচ মানে কৃষ্ণ ভক্তরা করে না। তো কি বাজে খরচটা বলুন, যেটাতে কোনো মূল্য নেই। বলে এই যে কীর্তনীয়রা আসবে, চা দিতে হবে, পান দিতে হবে, বিড়ি দিতে হবে, মদ দিতে হবে, সিগারেট দিতে হবে, এটাকে আমরা বাজে খরচ লিখছি। ও আপনারা জানেন এই চা মদ গাঁজা সিগারেট পান এগুলি বাজে খরচ? বলছে হ্যাঁ এটা তো বাজে খরচ। তাহলে বাজে লোকদের দিয়ে কীর্তন করাচ্ছেন কেন? যারা বাজে লোক বাজে খেয়ে তাদের মুখে কীর্তন শুনছেন কেন? আপনারা শুদ্ধ হয়ে কীর্তন করুন। একটা বাচ্চা যদি কীর্তন করে ভক্ত হয়ে, তার কথা শুনবেন আপনি মুক্ত হয়ে যাবেন, এই বাজে লোকেদের দ্বারা কোটি জন্ম যদি শুনবেন মুক্ত হবেন না। তো তখন চুপ হয়ে গেছে, বলে আমরা এই প্রথমে আসলাম আপনাদের এখানে, আর কোনোদিন আসবো না, এখনো যাই না। ওই বসিরহাট বড় বাদল মহারাজ ছিল, বড় একটা অনুষ্ঠান করত। তো সেজন্য অনেক সময় অনেক ভক্ত আবার ব্যবসায়ী শুরু করেছে, আজকাল দীক্ষা নিচ্ছে, ভক্ত হচ্ছে, 4টা নিয়ম পালন করছে, তো এত টাকা দিতে হবে না। তুমি গুরুর আদেশ পালন করো, মহাপ্রভু শিক্ষা প্রচার করো, ভালো কীর্তন জানো, ভালো বাজাতে জানো, গিয়ে একটু বাজাও, কীর্তন করো, অন্য কাজ করো, ব্যবসা। এই টাকা নিয়ে বাড়িতে সংসার চালাবে না, ওই টাকাটা বেশি দিন টিকবে না, সেটাকেও জানতে হবে। কিছু কিছু নিজেরা নিজেকে ভক্ত ভাবছে কিন্তু ব্যবসা করছে, তো এটাও যেন না হয়, আমাদের ভক্তরা যেন না করে, তাহলে ওটা ওই পাবলিক মতো হয়ে যাবে, বাইরের লোকের মতো হয়ে যাবে। তো এরকম যেন কীর্তন দল, ব্যবসায়ী দল না হয়। হ্যাঁ, আমি গুরুদেবের কাছে অঙ্গীকার করেছি, আমি গৃহস্থ, যে আমার অর্ধেক ইনকাম ভগবানের সেবায় দেওয়া উচিত, আমি দিতে পারছি না, তাহলে আমি সময় দিয়ে অন্তত কীর্তন করে, প্রচার করে, ভাগবত কথা বলে প্রচার করে হয়তো অর্ধেক কিছু দিতে পারলাম না, অন্তত এই সময় দিয়ে লোকেদের মঙ্গল করলাম, গুরু সেবা হয়ে গেল, এটা করা উচিত। রান্না করে অনেক ভক্ত আবার টাকা নিচ্ছে, না এটা সেবা নয়। সেবা মানে সেব্যের তুষ্টি বিধান করা, যে ভগবানের যে সেবা, ভক্তের সেবা, আমরা বলছি ভক্তের সেবা করব, কিন্তু আমি ব্যবসায়ীর মতো, হ্যাঁ আপনি এসছেন, রান্না করেছেন, আপনাকে একটু পারিশ্রম দিয়েছে বা না দিয়েছে ওটা বিচার নয়, যেহেতু আপনি কন্টিনিউ রান্না করছেন, পরিবার আছে, হয়তো আপনাকে কিছু দিয়েছে, গাড়ি ভাড়া দিয়েছে, একটু প্রভু এটা রাখবেন, ভগবানের সেবা করবেন, কিন্তু চার্জ করেন, তাহলে সেটা ব্যবসায়ী হয়ে যাবে, সেইটি জীবনে কখনো মঙ্গল হবে না। সেই রকম কীর্তন এগুলি কোনো লাভ হবে না, এরকম আজকাল অনেক শুরু করছে ভক্তরাও, যারা নিজেকে ভক্ত ভাবছে, তো সেটাও আমি অনুরোধ করব। মহাপ্রভু বলছেন এই ব্যবসায়ী কীর্তনের তিনি পরিপন্থী নন, সেজন্য বলা আছে যে সর্প উচ্ছিষ্ট যথা পয়, পয় দুধ পবিত্র তুষ্টি পুষ্টি বিধায়ক, কিন্তু সাপ যদি মুখ দেয় বিষ হয়ে যাবে। ঠিক সেরকম যে অর্থ নিয়ে ব্যবসা করে ওটা ওই সাপ মুখ দেওয়ার মতো, নাম বটে কভু নাম নয়, সদা নাম অপরাধ, সেটা নাম অপরাধ শোনা হয়, এই জন্যই কোটি জন্ম যদি করে শ্রবণ কীর্তন তথাপি সে না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। নাম বটে শোনা যাচ্ছে নাম, কিন্তু কোন পাত্র থেকে নিচে, না ব্যবসায়ী থেকে। প্রহ্লাদ মহারাজ ভক্ত, নৃসিংহদেব তার পিতাকে বধ করলেন, তো প্রহ্লাদ মহারাজ হাত জুড় করে আছেন, নৃসিংহদেব দেখছেন প্রহ্লাদ তুমি একটু দুঃখী দেখছি, আমি বলছে আমি দুঃখী নয়, আমি তাদের জন্য দুঃখী, আমার পিতাকে আপনি বধ করেছিল বলে দুঃখী নয়, আমার পিতার মতো আপনার ভজনে বাধক ব্যক্তি, যারা আপনার ভজনা করে না, আপনার সেবা করে না, তাদের জন্য আমার হৃদয়টা দুঃখ, তাদের আপনি কৃপা করুন, তুমি তাহলে কিছু বর চাও। প্রভু আপনি আমাকে ব্যবসায়ী ভাবছেন, বর দিতে চাইছেন, আমি আপনার সেবক, কেবল সেবা করব, কোন বণিক বৃত্তি কেন, আপনি আমাকে বণিক বৃত্তি শেখাচ্ছেন, আপনি প্রভু আর যোগ্য নয়। প্রহ্লাদ মহারাজ পাঁচ বছরের শিশু, তবে নৃসিংহদেব কিরকম বলছে, আপনি কেমন প্রভু যে ব্যবসায়ী মনোবৃত্তি আদান প্রদান করতে চাইছেন, এটা দিলে আমি খুশি হব, আমি এটা চাই না। তখন নৃসিংহদেব বলেন, প্রহ্লাদ তোমার কোনোদিন কোনো কিছুর অভাব হবে না, তুমি বহু বৎসর তোমার পিতার অপ্রকট হয়েছে, এখন তুমি হাজার কয়েক হাজার বৎসর তোমাকে পরিচালনা করতে হবে, অতএব এই সব তোমার কাছে থাকবে, কোনো কিছু তুমি আসক্ত হবে না, কেবল আমার সেবার জন্য তুমি সব পাবে, সব সময় তুমি আমাকে দর্শন পাবে, এই জন্য ভগবান তার কাছে সবসময় থাকছে এবং সব কিছু ভগবান তাকে দিচ্ছেন, সেখানে আর ব্যবসায়ী মনোবৃত্তি নেই। তো আমরা ভগবানের সেবা করলে ভগবান সব দেখবেন, তিনি রাজা, তার পুত্র আমি, তিনি কি বাদ দিবেন আমার আলো বাতাস জল, ঠিক আছে আপনি টাকা পয়সা নিলেন, যদি জল বৃষ্টি আলো এসব ভগবান বন্ধ করে দিবেন তাহলে কি হবে, আপনার টাকাটা নিয়ে কি করবেন, চাষবাস হবে না, বাজারে যাবেন কি, ওই লক্ষ টাকা নিয়ে বাজারে গিয়েছেন ক্রয় করতে, কিন্তু বৃষ্টি নেই, মাটি নেই, চাষ নেই, কি কিনবেন, টাকা নিয়ে গেলেন, ওগুলো টাকাই সব, এরকম ভাবছেন, কোটি কোটি টাকা দেওয়া যাবে, নিন আমরা দিব ইস্কন থেকে, কেউ যদি কেউ বলে টাকা দিন আমরা ধর্ম করব, এটা খ্রিস্টানরা করছে, আমি দক্ষিণ চব্বিশ পরগনায় ছিলাম 10 দিন, খ্রিস্টানরা এসে বহু লোককে টাকা দিয়ে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া রানাঘাট এলাকায় বহু জায়গাতে উড়িষ্যাতে খ্রিস্টান হয়ে যাচ্ছে টাকা নিয়ে। তখন আমি ওইখানে গিয়েছি, আমি বলছি ঠিক আছে আমরা ইসকন থেকে কয়েক কোটি টাকা লাগবে আমরা দিব, আসুন আপনারা হাত তুলুন, কেউ হাত তুলে না। কিন্তু যে ভগবান তার নাম করলে বৃষ্টি হয় যজ্ঞ, যেহেতু আপনারা ভগবানের নাম করছেন না কিন্তু বৃষ্টি হবে না, আলো থাকবে না, যার নির্দেশে আলো বাতাস এই দেবতারা দিচ্ছেন তিনি এইগুলি দেওয়া বন্ধ করে দেবেন, কিন্তু আপনারা কোটি কোটি টাকা নিন কি করবেন, বাজারে চাল ডাল পাবেন, শাকসবজি পাবেন, গরু ছাগল যে খাচ্ছেন মাংস ওই গরু ছাগল কি বাঁচবে, তার জীবন ধারণ হবে, ফ্যাক্টরিতে আপনারা ভাবছেন হয়তো আমরা ফ্যাক্টরি করে জীবনযাপন করব, জল না থাকলে কিছু হবে না, ফ্যাক্টরিতেও নাটবল্টু তৈরি হবে না, হবে তো? সেই যজ্ঞ করুন, ভগবানের নাম করুন, সব পাবেন। তার মানে বলছি না এই টাকাটা দরকার নেই, টাকাটা ভগবানের সেবার জন্য, লক্ষ্মী নারায়ণের সেবার জন্য, রাবণ সাজবেন না। তো সেটি জগতের লোক তাদের ধন সম্পদ রাবণের মতো হয়ে যাচ্ছে, লক্ষ্মীকে ভোগ করতে চাইছে, কোথায় না মদ্য মাংস খাচ্ছে, নেশা করছে, অবৈধ ক্রীড়া করছে, লক্ষ্মীকে এইভাবে ভোগ করছে। তাই রাবণ এরকম করতে চেয়েছিল সীতাকে ভোগ, তাই তার সবংশ ধ্বংস হয়ে গেছে। সেই জন্য শ্রুতিবৃন্দ হৃদয়ের মার্জনার জন্য সেই পুণ্যতীর্থ ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি জপ করুন, কীর্তন করুন, অভ্যাস করুন, ক্রমে ক্রমে একমালা দুইমালা করতে, শাক সবজি ভগবানকে নিবেদন করে একদিন একদিন ভোগ লাগিয়ে প্রসাদ খেতে শিখুন। আমাদের ইস্কন ভক্ত থেকে যারা শিখেছে করছে অভ্যাস, এবং এরকম ক্রমে ক্রমে গীতা ভাগবত থেকে কর্তব্য অকর্তব্য জানুন, কিম কর্তব্য কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণং কুরুতে, এই মনুষ্য দেহ একটা যন্ত্রের মতো, এই যন্ত্রের অনুসরণিকা অপারেটিং গ্রন্থ বই, যেমন এই মাইক এই ক্যামেরার একটা অনুসরণিকা আছে, ম্যানুয়াল বুক, মাইকটার একটা ম্যানুয়াল বুক আছে, গাড়ির একটা ম্যানুয়াল বুক আছে কিভাবে অপারেটিং করবেন, ঠিক সেরকমই মনুষ্য দেহ অপারেটিং করতে গীতা ভাগবত ভগবান পাঠিয়েছেন, তাই জন্য তার আচার্যদের পাঠিয়েছেন, যেমন এই মাইকটা ম্যানুয়াল বুক আছে কেউ শিখেছে আর একজন শিখতে চায় গুরু ধরছে, তখন সেই গুরু কিভাবে শিখাচ্ছে না ম্যানুয়াল বুক অনুসারে, কোম্পানি এই মেশিনটা কী করে চালাতে হবে বলেছে, সেখানে ট্রেনিং নিয়েছে কোম্পানিতে গিয়ে, তাই সে আরেকজনকে শিখাচ্ছে। তাই সদ্গুরু যিনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন, এই গীতা ভাগবতের আচরণ করছেন, সে সাধু, সাধু অন্য কেউ না, বড় বড় দট্টা লাল কাপড় পরে আছে খুমোটা সোটা সে সাধু না, গলায় মালা আছে তিলক আছে সে সাধু না, যদি সে গীতা ভাগবতের আচরণ না করে সে ভণ্ড প্রতারক। তার মানে তিলক থাকবে না নয়, সাধুরিটা থাকবে তার ভূষণ, কিন্তু সে যদি গীতা ভাগবত না মেনে লোককে প্রতারণা করে সাধুর বেশে, লাল কাপড় পরে চুরট খাচ্ছে। আমি গিয়েছি একবার আসানসোলে, আমাদের একটা গাড়ি কিনা হয়েছে, তখন ওখানে একটা HDFCI ব্যাংক ম্যানেজার যুবক ছেলে কলকাতার ছিল, ও দিল্লিতে ছিল, ও বেশি ইংরাজিতে ভালোবাসে, তো ওখানে আমি গিয়েছি, তখন বাংলা কথাই বলা হয়েছে, তো আমাকে যাওয়া মাত্র ও ডেকেই ডেকেছে, বলছে একটু ডেকে নিয়ে আসো ওনাকে, আমি দাঁড়িয়েছিলাম আমি আর একজন ভক্ত, তো ব্যাংকের মধ্যে গিয়েছি, তো বলছে আপনারা কোথা থেকে এসছেন, আমি বললাম আমরা ইস্কন থেকে এসেছি মায়াপুর, নাম শুনেছেন, বলছে শুনেছি আমি দিল্লিতে ছিলাম বহু বছর, এখন এই আসানসোলে এসেছি, তো আমি দিল্লিতে ছিলাম, তো ইস্কন নাম শুনেছি, তো আপনার আমি তো দেখছি অনেক সংস্থা আছে, রামকৃষ্ণ মিশন ভারত সেবা আশ্রম অনেক এইরকম লাল কাপড় পরে, তো আপনাদের মধ্যে কি পার্থক্য আছে? উনি আমাদেরকে চা দিতে চেয়েছিল প্রথম, বলে আমরা চা খাই না, আপনি যদি কিছু খাওয়াতে চান ডাব নিয়ে আসুন, নাহলে জল নিয়ে আসুন, আমরা অন্য কিছু খাব না। তখন উনি ডাব নিয়ে আসলেন, তখন আমরা বললাম এটা আমাদেরকে একটু স্মরণ করতে হবে ভগবানকে, তখন ভোগ লাগিয়ে আমরা খেলাম, তো উনি তারপরে বললেন আপনাদের মধ্যে কি পার্থক্য, মানে আমাদের মধ্যে কিছু পার্থক্য নেই, আমরা আত্মজ্ঞান শিখাই, আর এনারা দেহজ্ঞান শিখায়। আস দেহের সেবা হচ্ছে আসুরিক, আত্মার সেবা হচ্ছে বৈদিক। কেন অসুরেরা সবসময় ইন্দ্রিয় সুখে আসক্ত, কিন্তু কেন এর খেতে পায় না সেটা আমরা শিখাই। আর ওনারা খেতে খেতে পাচ্ছেন, ও আজকে খেতে পারো না, কয়দিন দিবেন? তো এইরকম না, আমরা প্রসাদ করে খাওয়াই, হরিনাম শিখাই। তো হরিনাম আর প্রসাদ খেলে হৃদয় আয়না পরিষ্কার হবে, তখন সে ব্যক্তি জানে কেন আমি খেতে পাইনি, কেন রোগ হয়েছে, কেন হসপিটালে যাচ্ছি, এইসব বুঝতে পারে। এটা আমরা শিখাই, এই জন্য আমরা প্রসাদ খাই, মৎস্য মাংস খাই না। তখন আমরা চলে গেলাম, বলে খুব সুন্দর, ভালো লেগেছে, বলে আমাকে তাহলে একটা প্রভুপাদের গীতা দিন ইংরাজিতে। তখন আমি একটা গীতা ইংরাজিতে দিলাম, এটা পড়বেন। তো আমরা আমাদের আসানসোল আশ্রমে চলে গেছি, ফোন করছেন উনি, আমার ফোন নাম্বার নিয়েছেন। আচ্ছা, এখন আমি একটা পার্থক্য নির্ণয় করতে পারছি বেশি। বলে কি? না, এখানে একজন মিশনের স্বামীজি এসেছিলেন, আমি দাঁড়িয়েছিলাম আপনি চলে যাওয়ার পরে, তো উনি আমাকে জিজ্ঞাসা করছেন চুরট কোথায় পাওয়া যায়। তখন আমার মাথায় হাত, যে এই ইস্কনের সাধুকে আমি জিজ্ঞাসা করলাম চা খান, উনি বললো ওখানে নিকোটিন কফিন আছে, ওটা ব্রিটিশদের ফ্রি দেওয়া, এখন ব্রিটিশের অধীনে গোলামি করছি আমরা টাকা দিয়ে, এবং আমাদের শরীরকে ক্ষতি করছি, সিগারেট স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেলথ ব্রিটিশরা দিয়ে গেছিল ফ্রি, এখন তাদের টাকা দিয়ে আমরা তাদের গোলামি করছি, এখন ভারত স্বাধীন হয়নি। তো আপনি আমাকে এই কথাগুলি বলেছিলেন, আমিও সিগারেট খেতাম কিন্তু এই দিন থেকে খাবো না, বন্ধ করে দিয়েছি ব্রিটিশের, আপনি বলে যাওয়ার পরেই সিগারেট বন্ধ করে দিয়েছি, আজ থেকে আমার আর আসবে না। এই কথাটা শুনে যে লেখা আছে স্মোকিং ইঞ্জিনিয়ার্স টু হেল, আমি বললাম আপনি জ্ঞানী, আপনি বিজ্ঞানে পরিণত করছেন না। তখন ওইগুলা কিছু বলেছিল, বিজ্ঞান মানে সায়েন্স মানে প্র্যাকটিক্যাল, আপনি শুনলেন স্মোকিং ইঞ্জিনিয়ার্স টু হেল, বন্ধ করাটাই বিজ্ঞান, না এটা পালন করাটা, তেমনি বাস্তববাদী হওয়া, না গ্রহণ করা। তো আপনি এরকম বলেছেন, আর উনি সাধু বলছে চুরট কোথায় পাওয়া যায়, সিগারেট থেকেও বেশি দাম। তা আমি তো অবাক হয়ে গেলাম, আপনাকে চা দিতে চাইলাম, আপনি বলেন না এটা আমরা খাই না, আর ইনি চুরট চাইছে। আমি আরও বুঝতে পারলাম কি পার্থক্য, তো এরকম অনেক লোক বুঝতে পারে না। তো অনেকে বলে এটা আশ্রমে নদিয়া জেলায় আশ্রম স্কুল সব আছে, তো ওখানে গ্রামের লোকেরা আসে স্বামীজিকে তাড়াচ্ছে, বলছে আশ্রমে আপনি মুরগি কাটছেন, মাছ মাংস খাচ্ছেন। বলে এটা আশ্রম, এটা আমার ব্যক্তিগত জীবন। বলে না, এই আশ্রমটা আমরা এখানে করিনি, আপনি সন্ন্যাসী সাধু, এখানে মদ্য মাংস খাবেন, এখানে থাকা যাবে না। তো ওই স্বামীজি আমার সাথে পরিচয় ছিল, মায়াপুরে আসত, ওর নাম ছিল পরহিতানন্দ স্বামী। তো আমি গিয়ে দেখা হয়েছে, বলে দেখুন আপনি একবার এসেছিলেন সে আশ্রমে, আমি বড় প্রোগ্রাম করিয়েছিলাম, এখন আমি আর ওখানে নেই, আমাকে তাড়িয়ে দিয়েছে গ্রামবাসীরা। কেন? না, আমি ওই যে মাছ মাংস এনে খেতাম, তাই তো, আশ্রমে কি কেউ মাছ মাংস খায় নাকি, সন্ন্যাসীরা কেউ খায় নাকি? তখন চুপ হয়ে গেছে, তাই তো তাড়িয়ে দিয়েছে আপনাকে, আপনি সাধু হলেন কি করে, লোককে প্রতারণা করছেন। সাধুর বেশে যতটা ঠকানো যায় লোককে, অন্য বেশে ঠকানো যায় না, এই জন্য প্রকৃত সাধু হন। তখন চুপ হয়ে গেছে, না হরিনাম করুন। তা আমাদের ইস্কনে এখন একটা সন্ন্যাসী এসে ভক্ত হয়ে গেছে। তো এইরকমই অনেক ব্যক্তি বুঝতে পারে না। যদি আমার অনুরোধ, আপনারা প্রসাদ সেবা করবেন, ভগবানকে নিবেদন করে শাক সবজি, তাতে হৃদয়ের আয়না পরিষ্কার হবে। নাম জপ করবেন, হৃদয়ের আয়না পরিষ্কার করবে। দান করতে চেয়েছেন পুণ্য হবে বলে, সেটা প্রসাদ দান করুন, লোকে ভোগ লাগে। কিছু বলা কথা দান করতে চাইছেন, হরিনাম দান করুন, গীতা ভাগবত নিজে পড়ে আদান প্রদান করে, ব্যবসায়ী বৃত্তি নিয়ে দান করবেন না। ভাগবত পাঠ করব, তোমাকে শোনাবো, এত টাকা দাও না, এই দান ওটা দান নয়, সেটা দান হবে না। সেজন্য প্রভুপাদ বারবার বলছেন শ্রেষ্ঠ দান হরিনাম আর প্রসাদ। সেজন্য প্রত্যেক গৃহস্থর কর্তব্য, এটা ধর্ম, অতিথি সেবা, বা প্রত্যেক দিন কাউকে কিছু দান করা, প্রতিদিন। কেউ বলে আমি গরিব, হ্যাঁ আপনি গরিব হন, রান্না করে ভোগ লাগিয়ে গেটের বাইরে দাঁড়াবেন, কে যাচ্ছে, যাকেই দেখবেন প্রথম তাকে ডেকে প্রভু হরে কৃষ্ণ, হাসি মুখে হাত জুট করে মাথাটা নিচু করে যদি বলবেন, ও আপনার হরে কৃষ্ণটা শুনবে কি না? শুনবে, ও হরে কৃষ্ণ, এই যে দান হয়ে গেল হরে কৃষ্ণ, আপনার টাকা লাগলো? লাগলো না। তারপরে মহাশয় আমরা বাড়িতে আজকে একটু ভোগ রান্না হয়েছে, আমি পেট ভরে খাওয়াতে পারবো না, একটু গরিব, তো রান্না হয়েছে এক কণা প্রসাদ নিয়ে, ওই যে প্রসাদ দান হয়ে গেল, এই যে হরিনাম আর এই প্রসাদ হৃদয়ে যখন যাবে তখন হৃদয়ের আয়নাটা পরিষ্কার হবে। আস্তে 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 একটু এক কণা যদি কেউ ওর মধ্যে প্রসাদ গিয়ে থাকে, একদিন তাকে বড় বিপদ থেকে রক্ষা করবে। ভাগবত গীতায় কৃষ্ণ বলছেন, স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, মহাবিপদ থেকে আপনি রক্ষা পাবেন। তো এটাই প্রভুপাদের শিক্ষা। আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করুন, নাম একটা সংঘ এখানে রয়েছে, এই সেনডাঙ্গাই, এই হাবড়া ইত্যাদি বহু জায়গাতে, অশোকনগর থেকে অনেক ভক্ত এসছেন। তো আপনারা চেষ্টা করুন গুরু মহারাজের আদেশ যথাযথভাবে পালন করতে, সপ্তাহে যাতে নাম হট বসে, সেখানে যাতে নাম কীর্তন হয়, সেখানে যাতে প্রসাদ বিতরণ ফলমূল একপনা হলেও হয়, সেখানে যেন আলোচনা হয় গীতা ভাগবত তাৎপর্য, প্রভুপাদের কথা পরস্পর মধ্যে, এইভাবে সাপ্তাহিক মহামিলন, আর বাড়িতে প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে হরিনাম কীর্তন করা, ভোরে উঠা, স্নান করা, প্রসাদ সেবা করা, এরকম প্রত্যেক দিন বাড়িতেও ছেলে মেয়েদেরকে নিয়ে জপ করা, দুই চার মালা গীতা ভাগবত থেকে নাতিকে বললেন একটু তুই পড়, শুনছিলাম এই বাড়ির হ্যাঁ ছেলে গান করে জপ করে আট মালা, অষ্টম শ্রেণী ফাইভে পড়ে আট মালা জপ, পঞ্চম ক্লাসে পড়ে আট মালা জপ। আমার কাছে কোনো বাচ্চারা আসে বলে মহারাজ আশীর্বাদ করুন, আমি জিজ্ঞাসা করি কোন ক্লাসে পড়ো, বলে আমি ফাইভ, তখন জপ করলে আশীর্বাদ পাবে, ছয় মালা জপ করতে হবে, পঞ্চম শ্রেণী মানে ছয় মালা করতে হবে, সপ্তম শ্রেণী মানে ছয় মালা করতে হবে, আর যখন অষ্টমে উঠবে তখন আট মালা করতে হবে, নবম শ্রেণী তখন দশ, দশমেও দশ, তীর্ঘ বাড়াতে হবে, ও পঞ্চম এখন আট, আট মালা জপ করছে। তো কৃষ্ণমূর্তি অস্তু, কেন কৃষ্ণ মানে জ্ঞানের উৎস। আমাকে কয়েকটা ছেলে, মহারাজ আমাদের পরীক্ষা, আমি বললাম আগে পরীক্ষা আসবে দুদিন কোনো পড়াশোনা বন্ধ, যা পড়েছ ব্যাস এখন কোনো পড়বে না, এই দুদিন কি করবে না, তুলসীর সামনে বসে কমপক্ষে কিছু সময় শুনে শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বাবা মাকে নিয়ে জপ করবে, গীতা ভাগবত থেকে শুনবে, আর এই জপ করার দ্বারা তোমার মধ্যে শান্ত ভাব আসবে, তখন তুমি যখন লিখতে যাবে স্কুলে সব লেখা হয়ে যাবে। তা আমাকে ফোন করে সেই ছেলে মেয়েগুলো যারা ফোন করেছিল, বলছে মহারাজ আমার নাম্বার পরীক্ষায় 92 থেকে 97 পর্যন্ত সমস্ত রেজাল্ট রয়েছে, তখন ওর বাবা মা খুব খুশি। আমাদের প্রায় ভক্ত ছেলেমেয়েরা মনে করে হরে কৃষ্ণ করলে মনে মূর্খ হয়ে যাবে, না মূর্খ নয়, জ্ঞানের উৎস পাবে। তো সেজন্য সে হরিনাম করবে, প্রসাদ খাবে, তার ব্রেনটা শুদ্ধ হবে, এভাবে চলবে। এখানে প্রভু প্রশ্ন করছেন যে আমরা ভক্ত, আর একটা ভক্ত ওখানে মহারাজরা এসছে, সন্ন্যাসীরা এসছে বা গুরুদেব এসছেন, তো সেখানে ওই ভক্তের সঙ্গে আমার হয়তো সম্পর্ক অতটা নেই, আমাকে আমন্ত্রণ করেনি, তো সেখানে আমি যেতে পারছি না, যে কীভাবে কাটবে। আসলে ভক্ত আর এক ভক্তের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা প্রথম। কেন আমার সম্পর্ক ভালো নেই, না আমি এখন দেহাত্ম বুদ্ধিতে আছি, এখন আমি খুব শ্রেষ্ঠ, ও আমাকে ডাকলো না, বিনা নিমন্ত্রণে যেতে হবে, যদি শোনা মাত্র এই জন্য লোভ, কোথায় কৃষ্ণ কথা হচ্ছে, কোথায় কৃষ্ণ প্রসাদ হচ্ছে, যেহেতু আমার বুদ্ধিটা অল্প, আমি কেন অল্প, না আমি নিজেকে শ্রেষ্ঠ ভাবছি, এই জন্য আমি অভিমান করছি। শরণাগতির শিক্ষা হচ্ছে অভিমান শূন্য, ছটা শরণাগতি, প্রথম শরণাগতি হচ্ছে অভিমান শূন্য। তো যে ভক্ত অভিমান শূন্য নয় সে প্রচার করতে পারে না, সে নিজেকে ভক্ত বলে দাবি করছে, ও আমাকে ডাকেনি, তাহলে তিনি প্রচারক হওয়ার যোগ্য নয়, তিনি প্রচারক নন। নিত্যানন্দ প্রভু এই জন্য আদি গুরু, তিনি প্রচারক হলেন, তাকে মেরে দিয়েছে মাথায়, জগাই মাথায়, অ মেরেছ তুমি জানো না, তুমি বুঝো না, হরিনাম করো। ঠিক সেরকম ও ভক্ত বুঝে না, আমি কেন অভিমান করব, ও ডাকিনি আমাকে, না ডাকুক, সেজন্য আমার অভিমান শূন্য হয়ে ওখানে যেতে হবে। প্রভু আমি এসে গেছি, গুরু মহারাজ এসছেন, প্রভুপাদ এসছেন, তোমার বাড়িতে এত সুন্দর প্রসাদ, তো আজকে এই সুযোগ সদ্ব্যবহার করতে আমি এসে গেছি, তো গুরু মহারাজের কথা শুনতে এসেছি। তখন সেই ভক্তকে আপনাকে মুখ কালো করবে, করবে না, সেই জন্য আমাদের শিখতে হবে। শাস্ত্রতে কী শিখানো হয়েছে, শত্রুর বাড়িতে যদি কেউ আসে তাকেও সম্মান করা উচিত। দেখবেন কৃষ্ণ অর্জুন আর ভীম, জয় কি নাম, জরাসন্ধের বাড়িতে গেছে, জরাসন্ধ কি করছিল? বিরাট গেস্ট হাউসে আতিথ্য সেবক সব পাঠিয়ে দিয়েছে। ও জানে কৃষ্ণ ভীম অর্জুন এসছে আমার শত্রু সব, কয়েকবার 17 বার না 18 বার যুদ্ধেতে পরাস্ত হয়ে লজ্জিত হয়ে জরাসন্ধ ফিরে গেছে। আর কৃষ্ণ তার বাড়িতে গিয়েছে, শত্রু তার বাড়িতে গেছে, ও গিয়েছিল মারার জন্য, কিন্তু কৃষ্ণ তার বাড়িতে গিয়েছেন ভীম অর্জুনকে নিয়ে, সেখানেও আতিথ্য করছে। তো এই জন্য ভক্তদের তো তাহলে আরও কত আতিথ্য করা, যেন ভক্তের কোনো শত্রু নেই। কেউ আজে বাজে কথা বলছে সে শত্রু না, সে অজ্ঞ, সে জানে না বলে তো আপনাকে বলছে। আপনি বিজ্ঞ, ভগবানের নাম করছেন, আপনি জানতে পেরেছেন, আপনি কেন শত্রু মনোভাব নেবেন? তো এটাকে বুঝতে হবে, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। এটা বলাটা ভুল, কেউ বলা উচিত না, সে দিতে পারে আলাদা জিনিস, কেউ সেই প্রণামী নিয়ে আপনি ভগবানের, যেহেতু কখনো কখনো আমি দেখি কেউ যজ্ঞ করছে গিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান গৃহপ্রবেশ, ওই যজ্ঞ সে ভক্ত করতে পারবে যদি ভালো জপ করে, 1 লক্ষ জপ তাকে করতে হবে, আর সেই প্রণামীটা সে নিজে ভোগ করবে না ওখানে গিয়ে। আর আপনাকে দিল 100 টাকা দিয়েছে, আপনি এসছেন 200 টাকা খরচ হয়েছে, কিন্তু আপনাকে 100 টাকা দিয়েছে, আপনি সেটাকে নিয়ে ভগবত সেবায় লাগাবেন, হয় গুরুদেবকে দিয়ে দেবেন, যেহেতু আপনাকে বলেছে গৃহস্থের কর্তব্য অর্ধেক ইনকামের দেওয়া উচিত, আমি দিতে পারছি না, হয়তো আমার অর্ধেক ইনকাম থেকে 1টা পেয়েছি, এটা গুরুদেবকে দিয়ে দেবেন ব্যাস পূজায় গিয়ে, কিছু অসুবিধা নেই, কিন্তু আমার কর্তব্য প্রচার করা দায়িত্ব গুরুদেব দিয়েছেন, যাব, সেটাকে জানতে হবে, বুঝতে পারছেন? আমাদের একটা ভক্ত বর্ধমানে, উনি সবাই ওনাকে ডাকে প্রভু আপনি আসবেন, কেন ডাকে জানেন? উনি কোনো কিছু চায় না, আর যখন কেউ দিয়ে দেয় সেটা নিয়ে প্যাকেজ করে লিস্ট লেখে, এত তারিখে এই প্রণামীটা পেয়েছিলাম, এত তারিখে এইটা পেয়েছিলাম, তখন এসে আমার কাছে বলে মহারাজ এটা আমি পেয়েছি কি করবো? গুরু মহারাজ অফিসে গিয়ে এটা জমা দিয়ে আস। তো গুরু মহারাজ একদিন জিজ্ঞাসা করছি এটা কিসের, কেন দিচ্ছ? গুরু মহারাজ এরকম আমি বিভিন্ন জায়গায় যাই, কোনো গরিব লোক তারা হয়তো অনেক ভক্ত বলে আমাকে এত টাকা না দিলে আমি শ্রাদ্ধটা করবো না, বিয়েটা করবো না, গৃহপ্রবেশটা করবো না, তোমার গাড়ি পূজা করবো না, এরকম বলে যায় না, তাহলে আমাকে খালি সবাই ডাকে, যেহেতু আমি কিছুই বলি না, গরিব হলেও তার তিল কাঞ্চন যা আছে সেটাকে দিয়ে ভগবানের সেবা করিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করিয়ে তাকে চলে আসে, সে হয়তো 100 টাকা প্রণামী দিচ্ছে, তো এইরকম আমি রেখেছি আর এই টাকা আপনাকে দিচ্ছি। বলো খুব সুন্দর, এগুলি যদি তুমি নিজে ভোগ করবে এটা কর্মকাণ্ডে যাবে, তো এটা যখন সব কিছু যদি আমি নিজেকে গুরুর দীক্ষা নেওয়া মানে আমি গুরুকে সব কিছু অর্পণ করে দিলাম, আমার বলে কিছু নেই, এটাকে সবাইকে জানতে হবে। তো গুরুদেব কী করেন? সে অর্থ নিয়ে তিনি ভগবানের বাণী প্রচার করছেন বিভিন্ন সারা বিশ্বে, তো এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এই জন্য নিঃস্বার্থ সেবাব্রত নাম একটা পরিচয় লেখা আছে, পড়েছে সবাই? কত পাতা আছে? 8 পাতায় লেখা আছে, দেখবেন, শুদ্ধ চিনিময় পারমার্থিক সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে লুপ্ত মানবতার পুনরুদ্ধারে নিঃস্বার্থ সেবাব্রত সাধনে এবং মহোৎসবভাবে শ্রীকৃষ্ণের পবিত্র নামের মহিমা প্রচার, এই যে পবিত্র নাম প্রচার করবেন, কীর্তন করবেন, নিঃস্বার্থ সেবা, এখানে স্বার্থ থাকবেন, বুঝা গেল? তো সেটাই নাম হট প্রচার হবে, নাহলে নেই। হরে কৃষ্ণ, ধন্যবাদ, ঠিক আছে, এখন কীর্তন কাকে কে দান করবে, কি নাম যেন? সর্বলোকেশ্বর দাস, সর্বলোক মহেশ্বর দাস প্রভু, চৈতন্য চরিতামৃত দান করছেন, পরম প্রিয় নিমাই প্রভুকে, হরে কৃষ্ণ। কত ভারী চৈতন্য চরিতামৃত, ধরো হরে কৃষ্ণ, শ্রী চৈতন্য চরিতামৃত কি, প্রভুপাদ কি তেরম কেউ দান করতে পারে যে কিনতে পারে না, আবার যদি দান না করেন নিজে বাড়িতে রাখবেন, চৈতন্য ভাগবত গীতা ইত্যাদি। কেউ যদি চান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম বাড়িতে নেই, দশম স্কন্ধের সার যে কেউ একজন প্রথম চান্স হাত তুললে সে পাবে, যার বাড়িতে নেই। তার মানে সবাই বাড়িতে আছে মনে হচ্ছে, কে তুলেছে আসুন, প্রথম মাতাজি।